This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Grammophon.
শুনছেন সবসময় বেজে ফুটবে এই 8.5 FM। আমি রাস্তালাচির সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে আমাদের এখানে কোনো অতিথি নেই। শুরু হয়ে গেল ভূত এফএম এবং আপনাদের সবাইকে ভূত এফএম এ স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে জানাচ্ছি যে আজকের এই এপিসোডটা আমরা একটু অন্যভাবে সাজিয়েছি। অন্যভাবে সাজিয়েছি এই কারণে যে আপনারা মাঝে মাঝেই বলেন যে কিছু মানে ভৌতিষ্টের কথা বলেন আপনারা মাঝে মাঝে, আরো অনেক কিছুই মানে অনেক কিছুর প্রেক্ষিতে আজকের এই স্পেশাল এপিসোডটা আপনারা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাবো। এবং আপনারা অনেকেই বলেন যে আমাদের আগের এপিসোডগুলো অনেক বেশি ভালো ছিল, সো আগের এপিসোডের কিছু অংশ দিয়ে এবং ভৌতিষ্টের কিছু অংশ দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই এপিসোডটি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আপনারা জানাবেন আমাদেরকে। কিভাবে জানাবেন? আমাদেরকে এসএমএস করতে পারেন। এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আপনাদের কাছ থেকে যদি জানতে পারি যে আমরা আপনাদের এই প্রোগ্রাম ভালো লাগছে এবং এই যে সাজানো আজকে যে স্পেশালভাবে সাজিয়েছি এটা আপনাদের কাছে ভালো লাগছে, তাহলে ডেফিনেটলি আমরা অনুপ্রেরণা পাবো এবং আমরা আরো নতুন নতুন অনেক কিছু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ ইন ফিউচার। সো আমাদের যারা ইমেইল করতে চান তাদেরকে ইমেইল অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, এবং আপনারা অডিও ক্লিপ যারা পাঠাচ্ছেন তারা চাইলে আগে একটা আপনার ঘটনার মানে সাথে লিখেও পাঠিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এই কাজটা করেন। অনেকেই দেখি যে অডিও ক্লিপের সাথে ঘটনাও লিখে পাঠিয়ে দেন, এটা খুবই ভালো, মানে খুবই ভালো। আমাদের পরবর্তী ঘটনা পছন্দ হলে বইয়ে সেই ঘটনাটা রাখার জন্য আমাদের অনেক সুবিধা হয়ে যায় আর কি। যাই হোক, আজ আমাদের ফেসবুকে আসতে চান। আচ্ছা, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। তার আগে আমরা প্রথম যে ঘটনাটা আমরা শেয়ার করবো আপনাদের সাথে সেই ঘটনাটা হচ্ছে 2010 সালের একটি ঘটনা। আপনারা সবাই জানেন যে 2010-এ শুরু হয়েছিল ভূত এফএম, এবং আপনারা অনেক সময়ই অনেক জায়গা থেকে অডিও ক্লিপ শোনেন, বাট হয়তো ভালো সাউন্ড কোয়ালিটিও মানে সেগুলো খুব ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা পান না, আজকে পাবেন। সো আমরা 2010 সালের একটা ঘটনা ছিল এরকম যে মানে তার আগে আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই যে আপনার কি বাসার ছাদ, আপনি যে বাসাতে থাকেন বা যে বাসাটা আপনি ভাড়া থাকেন, নিজের বাসার তো আপনি জানেনই হয়তো, যারা ভাড়া থাকেন তাদেরকে বলছে যে আপনার বাসার ছাদ কি সবসময় বন্ধ থাকে? কেন বন্ধ থাকে জিজ্ঞেস করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে জানা যায় যেটা সেটা হচ্ছে সিকিউরিটির কারণে। হ্যাঁ, ট্রু, এটা কিন্তু ট্রু, এটা কিন্তু একদমই ভুল বলছি না, এটাই মেইন কারণ। বাট আপনি কখনো খবর নিয়েছেন কি নিজে থেকে বা একটু যাচাই করে দেখেছেন যে শুধুমাত্র নিরাপত্তার কারণে এই ছাদটা বন্ধ থাকে কিনা? আমি শিওর যে আপনাদের বেশিরভাগ মানুষই খবর নেন নাই বা খবর নেওয়ার প্রয়োজন মনে করেননি। জানেন নাকি যে মাঝখানে সেখানে কেউ হাঁটে কিনা, তাও আবার এক পায়ে? এমন বাসা কিন্তু ঢাকায় আছে এবং থাকতে পারে আপনাদের আশেপাশেও। 2010 সালে রামপুরা থেকে এসেছিলেন উপমা, এবং তিনি বলেছিলেন এই ধরনের একটি ঘটনা। চলুন শুনে আসি।
আমি উপমা, রামপুরা থেকে এসেছি। যেটা হচ্ছে 2007-এর, এটা 2007-এর আগস্টের ঘটনা।
আচ্ছা।
আমরা নতুন বিয়ে করেছি, তো একদম মানে আলাদা একটা সংসার, আলাদা একটা জায়গা। তো যেটা হয়েছে যে এটা ঘটনাটা শাহজাদপুরে। তো আমরা একটা বাসা নেই, বাসাটা যেহেতু একদম নতুন শুরুটা, সেহেতু আমাদের বাসাটা ছিল একটা সাততলা বাড়ির ছাদে।
ওকে
ওকে, ওটা বেডরুমের একটা বাসা, পাশেই কিচেন। তো বাসাটা ছিল এরকম যে আপনার ছাদে উঠতেই হাতের ডান পাশে ওটার চারপাশটা ঘোরানো স্পেস, এরকম একটা বাসা। দেন বাসাটাতে ওঠার পর চার পাঁচ দিন পরই আমার কাছে কেন যেন মনে হলো যে বাসাটা সামথিং একটা প্রবলেম, যে কিছু একটা আছে, কিছু একটা হচ্ছে।
ওকে।
তো ফার্স্ট যেটা হলো, একদম শুরুর দিকে এরকম চার পাঁচ দিন পর হঠাৎ হঠাৎ মনে হতো রাতের বেলা যে শব্দ হচ্ছে কোনো, কোনো একটা সাউন্ড হচ্ছে। তো শব্দটা একদম মানে কখনো কখনো খুব জোরে, কখনো কখনো আসতে, আবার কখনো কখনো মনে হতো যে ছাদে হচ্ছে, কখনো মনে হতো নিচে হচ্ছে। তো একটা পর্যায়ে ওটা অতটা গুরুত্ব দেইনি যে হতেই পারে, এরকম হতেই পারে। তো এরপরে মোটামুটি ওখানে থাকার প্রায় 15-20 দিন পরের একটা ঘটনা বলি, যেটা আমি মেলে আপনাকে লিখেছিলাম। ঘটনাটা হচ্ছে এরকম যে একদিন রাতের বেলা আমরা সাধারণত একটু দেরি করেই ঘুমাই। তো ওই দিন রাতে বোধহয় 1:30টার দিকে ঘুমোতে গেছি, আমি ঘুমিয়ে গেছি। তো আমার হাজবেন্ড ও যেটা করলো যে রাত 2:30টার দিকে আমি ও আমাকে দেখলাম খেলতেছে সবচেয়ে, যে উঠো উঠো কিছু একটা প্রবলেম। তো আমি উঠে বসছি যে কি ব্যাপার, তো বলতেছে যে কিছু একটা শব্দ করতেছে, একটু খেয়াল করে শোনো। তো আমি খুব খেয়াল করে শুনতেছি এরকম যে হ্যাঁ ছাদে খুব শব্দ হচ্ছে, যেহেতু আমাদের একদম ছাদের পাশেই, জানালা খুললেই ছাদ।
মানে আপনাদের আপনাদের ছাদে না, মানে আপনাদের সামনে যে ছাদের যে অংশ, খোলা যে অংশটুকু সেখান থেকে সাউন্ড আসছে। ওকে,
তো খুব শব্দ হচ্ছে, মানে শব্দটা এরকম যে একবার মানে ভেঙে চুরে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো ওইখানে সম্ভবত পাখির একটা খাঁচা ছিল আমাদের জানালার বাইরে, তো ওটা বাড়িওয়ালার বাকারও। তো আমি ফার্স্ট ভাবছি যে ওইটা কোন একটা হ্যাঁ সাউন্ড যে বাতাসে এটা করছে। তো আমি জানালার পাশে যে দেখলাম যে না ওরকম কিছু না, ওটা ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ছায়ার মতো একটা কিছু জানালা থেকে সরছে আবার আসছে। দেন আমি মানে খুব ভয় পেয়েছি, সোজা কথা, কারণ তখন আমার আরো 4-5 বছর আগের কথা, তো খুব ভয় পেয়েছি। তো আমি মোটামুটি দোয়া কালাম যা জানি এগুলো করতেছিলাম, এরকম একটা অবস্থা। তো এরপরে যেটা হলো যে আমি মোটামুটি আমরা দুজনই সারাটা রাত এই মানে বীভৎস সব শব্দ, মনে হচ্ছে যেন একদম মানে বাড়িঘর উড়াই নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো এরপরে যখন ফজরের আজানের কিছুক্ষণ পরে, তো আমাদের পাশাপাশি একজন ভাবি ছিল, আমি ভাবিকে ফোন করলাম, ফোন করে বললাম যে ভাবি বের হইয়েন না, এখানে একটা প্রবলেম হচ্ছে। তো ভাবি বললো যে আমিও শুনতেছি, আপনারাও বের হইয়েন না, আমি তো খুব ভয় পাইতেছি। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি জাস্ট বের হইয়েন না। তো রাতটা গেল সকালবেলা ঠিক ফজরের আজানের পরপর, তো ওই সময়টা আমরা বেরোলাম, আমি ভাবি ও আমরা সবাই বেরোলাম। তো বেরোই যেটা দেখতেছি যে ছাদের মধ্যে মনে হচ্ছে যে কোনো একটা কিছু, মানে কোনো কিছু একটা কাটলে, মুরগি বা কোনো কিছু কাটলে যেরকম ছিটানো রক্ত থাকে না, এরকম ছিটানো রক্ত পুরো ছাদের মধ্যে, আর পিছনের দিকে একটা জায়গা।
আচ্ছা,
তো ওই জায়গাটা মানে আমার
আমি আপনাকে দেখে বুঝতে পারছি যে কেমন লাগছে, আপনার
মনে পড়ে আমার আসলে এরকম লাগছে। তারপর আমি ওই পিছনের দিকটা ওকে আমি বললাম যে ওয়েল এখানে যেহেতু এরকম অবস্থা, তো আমার মনে হয় পিছনের দিকটা যাওয়া উচিত। আর একটা কথা আগেই বলি, যেটা হলো যে ওই ছাদে বাড়িওয়ালা সম্পূর্ণ নিষেধ ছিল কেউ উঠতে পারবে,
মানে ওই পেছনের
ছাদে যেতে পারবে না, মানে পেছন সামনে ছাদে কেউই যেতে পারবে না, শুধু আমরা থাকি, একমাত্র আমরা যাব, বিকজ আমাদের কাপড় নাড়তে হয়, অনেক ধরনের প্রয়োজন থাকে, তো আমরাই যেতে পারবো, অন্য কেউ না। তো যেটা হলো যে ওকে আমি বললাম, বলার পর ও ওই ঠিক পিছনের দিকটায় গেল। তো পিছনের দিকটায় যে ও ডাকছে, ডাকার পরে আমি যে দেখলাম যে মনে হয় যে 4-5 বছরের একটা বাচ্চা, সে হেঁটে গেছে বাট এক পায়ে।
4-5 বছরের একটা বাচ্চা হেঁটে গেছে
বাট এক পায়ে, মানে পায়ের ছাপটা এরকম যে একটা মানুষ হেঁটে গেছে
এবং
তার পায়ের ছাপটা খুব ছোট ছোট, দেখে মনে হয় যে 4-5 বছরের কোনো বাচ্চা। তো দেখে তো স্বভাবতই আমরা
স্বাভাবিক মানে ওই সময়
ভয় ভয় একটা ব্যাপার, আর ধুলার মধ্যে।
এটা কি আপনারা দুজনই দেখেছিলেন?
আমরা দুজন নাই, এবং আমাদের একটা ভাবি ছিল পাশে,
সেও দেখেছে,
আমরা সবাই। তো মোটামুটি ভীষণ একটা ভয় পাইছি, আর ও যেহেতু সাথে ছিল, ও ওর এক্সপিরিয়েন্স ও শেয়ার করতে পারবে যে আরো মানে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর ছিল, মানে বিভৎস সব অবস্থা। এরপরে একটা ঘটনা ওই বাসায়, যেটা হলো যে ও একদিন সাউন্ড নিতে গেছিল,
মানে আপনার হাজবেন্ড, আমরা তার কাছে পরে আসবো, যেটা আমি আমরা
তো ও সাউন্ড নিতে গেছে। তো সাউন্ড নিতে গেছে, তো আমাদের বাথরুমটা ছিল এরকম যে বাথরুমের ওই পাশে আর কিছু নেই,
রাইট,
দেয়ালটাই শেষ, তো তার ভেন্টিলেটর উপরে। তো ও সাউন্ড নিচ্ছে, ও আমাকে ভেতরে এসে আমাকে বলতেছে যে তুমি আমার হাত ধরে টানতেছো, ছাওয়ানিও ভিতরে এসে আমাকে বলতেছে তুমি আমার হাত ধরে টানছো। তা বললাম কোথায়? বলে হ্যাঁ তুমি ভেন্টিলেটর দিয়ে আমার হাত ধরে টানছো। তো আমি বললাম যে ভেন্টিলেটর দিয়ে কিভাবে দিব? কিছু একটা হয়েছে, তাকে পরে বললো যে কেউ একজন আমার হাত ধরে টানছে, তখন আমি শাওনি ছিলাম। তো এরপরে আরো অনেক কিছু ও বাসায় হয়েছে, অনেক ঘটনা। যেমন এমন হয়েছে যে ঘুমায় আসি, দরজার সিটকিনি বন্ধ করে উঠে দেখি দরজা খোলা।
এটা ওই বাসাতেই?
ওই বাসাতেই।
ওকে, তারপরে বাড়িটা ছাড়ছিলেন না কেন তখনো?
আসলে ওই বাসাতে আমরা 6 মাসের মতো ছিলাম।
মাত্র 6 মাস, এটা অনেক কম সময়। তার মানে
কিন্তু
এই 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 সময়ের মধ্যে অনেকগুলো ঘটনা
ঘটেছে। না তো ওই কম সময়টা যে ছিলাম, এরপরে চেষ্টা করেছি যে ওই বাসাটা ছাড়ার। তো একটা সময় যেটা হলো যে আপনারা দেখবেন যে বাসাটা ছাড়াটা কিন্তু একটু মুশকিলই হয়ে যায়। একটা বাসা নিয়ে ফেললে একটু মুশকিল হয় ছাড়া। তো ওই ছাড়তে ছাড়তে যতটা সময় লেগেছে, তো আরেকটু বলি যেটা হলো যে এই প্রবলেমটা কিন্তু আমার পিছন ছাড়েনি।
আচ্ছা,
এটা থেকেই গেছে।
মানে অন্য বাসা যখন চেঞ্জ করে অন্য কোনো বাসায় গেলেন, তখনও কি?
তখনও আমার সাথে প্রবলেম হয়েছে, আমার সাথে এবং ওর সাথে। তো আমার মনে হয় যে আমার হাজবেন্ডের কাছে যদি এর পরবর্তী ঘটনাটা শুনে আবার আমার কাছে।
হ্যাঁ সেটাই, আমরা আরেকজন আছেন এবং তার কাছে আমার তার সাথে একটু কথা বলে নেই। আপনার পরিচয়টা একটু দেবেন। যে
জি ধন্যবাদ, আমি জাকি, রামপুরা থাকি।
এবং এতক্ষণ উপমা যে গল্পটা বলছিলেন বা ঘটনা বলছিলেন, উপমার হাজবেন্ড হচ্ছে জাকি। তো জাকি কি দেখেছিলেন বা জাকি ব্যাপারটা কিভাবে বুঝতে পেরেছিলেন সেটা একটু শুনি আমরা, যে কি হয়েছিল আসলে ঘটনাটা।
আসলে শুরু থেকে আমি কিছু কথা বলতে চাই। আমি যে ঘটনাটা এতক্ষণ শুনলেন আপনারা, এটা আমার জীবনে প্রথম, আগে কখনো হয়নি। তো এরকম মাথায় ছিল না যে এরকম আমি এরকম একটা ঘটনা ফেস করব।
রাইট,
তো ঘটনাটা যেটা হয়েছে, এর আগে আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে বিল্ডিংটার পাশেই একটা কবরস্থান ছিল।
আচ্ছা,
এটা এখনো আছে, এটা যেহেতু মোটামুটি বড় একটা কবরস্থান। তো ঘটনাগুলা ঘটার পর দেন আমার বিশ্বাস হয় যে এটা হওয়া স্বাভাবিক।
আচ্ছা,
যেহেতু আমার আগে কখনো হয়নি, তো আলটিমেটলি যেরকম ও বলল যে আমাদের উপমা বলল ছাদে উঠার নিয়ম ছিল না, সম্পূর্ণ লক ছিল, কেউ উঠতো না ছাদে, আমরাও খুব একটা যেতাম না।
ওকে,
রাতের বেলা যেটা হতো, পাঁচ ছ দিন পর উঠার, পাঁচ ছ দিন পর যেটা ছাদের উপরে একটু শব্দ হতো, যেমন কেউ লাফাচ্ছে, এরকম ছিল।
মানে ঠিক এই একই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু সেম ঘটনাগুলো আপনারা দুজনেই দেখেছেন। এবং আমি শুনলাম যে আপনাদের পাশের একজন ভাবি, তিনিও দেখেছেন একই ঘটনা। এবং ওই যে ছোট বাচ্চা ছাদের উপর দিয়ে এক পায়ে হেঁটে গেলে যেরকম, এরকম পায়ের ছাপ আপনারা দেখেছেন। কিন্তু ঘটনা ঘটেছিল একটা উপমার সাথে, যেটা আপনিও একজন উইটনেস, রাইট? মানে সেই ঘটনাটা আমাদের একটু বলবেন।
সেদিন আমি বেসিক্যালি যেটা করি, আমি কাজ থেকে ফেরার পর সন্ধ্যা বা রাত হলে আমি গোসল সেরে ফেলি। তো খুব সম্ভবত
সেই বাসাটাতেই
ইনফ্যাক্ট আমাদের রুম থেকে 20 গজ দূরে ফ্রেশ রুমটা, আমাদের ছাদের একটা, একে বলা যায় একটা ছাদের এই যে একদম পাশেই। তো যেখানে ও বললো যে একটা ছোট ফেন্সের মতো ছিল, বড় মোটামুটি বড় হোল করার মতো। তো আমি গোসল করার সময় হঠাৎ করে আমি ফিল করলাম আমার হাত ধরে কেউ টান দিছে।
আচ্ছা,
ইনফ্যাক্ট আমাদের যে শাওয়ারটা, ঠিক শাওয়ারটার উপরেই ফেন্সটা ছিল, মোটামুটি বড়। তো যেটা হয়েছে, আমার মনে হচ্ছে আমি ভাবছি উপমা মাইট বি ও পান করছে। দেন আমি নর্মালি বেরিয়ে গেছি, বেরোয় যে আমি হাসতেছি ওর দিকে তাকায়। দেন আমি ওকে বলছি যে তুমি ধরছো আমার হাত ধরছো। ও নিয়ারলি অনেকক্ষণ চুপ করে থেকে বলল যে আমি ব্যাপারটা বুঝতে পারছি, আমি হাত ধরি নেই তোমার। আমার মনে হয় যে এইখানে যেরকম ঘটনাগুলো ঘটতেছে, এটারই একটা পুনরাবৃত্তি হয়েছে তোমার এখানে।
ওকে, সো আরেকটা ঘটনা আছে যেটা আপনি মেইলে আমাদের শেয়ার করেছিলেন, আপনার সাথে ভয়ঙ্কর একটা ঘটনা আছে, সেটা সেটা আমরা একটু জানতে চাই।
ঘটনাটা হচ্ছে এই রমজানের, মানে গত রমজানের রিসেন্ট একটা ঘটনা, যেটা হলো আমার শ্বশুরবাড়ি হচ্ছে উত্তরে, তো ওখানে গেলাম, শ্বশুরশাশুড়ি ইংল্যান্ডে যাবে, তো আমাদের দুজনকে রেখে যাবে পাশে, এরকম একটা অবস্থা। তো থাকলাম, হঠাৎ করে একদিন রাতে, মানে মাঝখানে আমার কেন যেন মনে হতো যে, বিশেষ করে আমি আমরা যে রুমটাতে থাকতাম ওটা ফ্রেশ রুমে গেলে আমার কেন যেন খারাপ লাগতো। আমি কখনোই শাওয়ার নিতে গেলে, আমার একটা অভ্যাস আছে যে আমি রাতে গোসলের আগে, মানে ঘুমানোর আগে একবার শাওয়ার নিই, তো ওটার সময় আমি কখনোই, মানে ওকে আমি বলতাম যে তুমি এখানে বসে থাকো, মানে দরজার বাইরে আমি বসে রাখতাম যে না আমার ভয় লাগছে, এরকম একটা অবস্থা। তো যেটা হলো যে ওই দিনের কথাটা বলি, রাতেবেলা মোটামুটি তিনটার দিকে আমি একটু আগেই বোধহয় শুয়েছিলাম, যে বই পড়তেছিলাম, তো তিনটার দিকে আমার চোখ লেগে আসছে একটু তন্দ্রা মতো। তো হঠাৎ করে আমার মনে হলো যে কেউ একজন আমার পাশে আসছে, না আমি ও ছিল, তো আমার হাজবেন্ডও ছিল, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার পাশে কেউ একজন আছে। তো আমি চোখ খুলে তাকাইছি, তো তাকায় দেখি একটা লোক, আমার স্পষ্ট মনে আছে, বিলিভ মি, আমার মানে আমি একদম ঘুমেছিলাম না, একদমই আমি ঘুমেছিলাম না, আমি চোখ খুলে তাকাইছি, আমি দেখতেছিলাম ও শুয়ে আছে, আমি দেখতেছিলাম লোকটা বসে আছে, এবং সেই লোকটা আমাকে পুরো, মানে কি কিভাবে যে সে আমার দিকে তাকাইছে, কিভাবে যে আমাকে ধরছে, মানে আমি এটা বোঝাতে পারবো না। সে আমাকে ধরলো, দুই হাতটা, মানে কেমন যেন মনে হলো কি লোকটা উল্টা, লোকটাকে আমার সোজা মনে হয়নি, কেমন যেন মনে হলো লোকটা উল্টা, সে কিভাবে আমার জাস্ট আমার গলা টিপে ধরছে এমন ভাবে যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, তাকে ছাড়াইতে পারতেছি না, আমার সমস্ত শরীর অবশ্যই আসতেছে। তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার, মানে ওই ওই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমাকে বোবা ভূতে ধরছে, আমাকে বোবায় ধরছে, আমরা যেটা বলি, মানে আমার মনে হচ্ছে আমাকে বোবায় ধরছে, আমি বুঝতেছি আমার বোবায় ধরছে, তো আমাকে যেটা করতে হবে অন্য কাউকে টাচ করতে হবে, আমি যতদূর জানি যে অন্য কাউকে টাচ করলে নাকি এটা ছেড়ে যায়, আমাকে অন্য কাউকে টাচ করতে হবে, তো আমি জাকিকে টাচ করবো। আমি অনেক চেষ্টা করতেছি, ও কিন্তু আমার একদম পাশেই শোয়া, আমি অনেক চেষ্টা করতেছি যে আমি ওকে টাচ করবো, বাট আমি পারতেছি না। তো অনেকক্ষণ ধস্তির এক পর্যায়ে আমি ওকে এইভাবে, মানে মোটামুটি হাত ছুঁড়ে ওর গায়ে ফেলেছি, তো ও ঘুম ভেঙে গেছে, ও ঘুম ভেঙে উঠে, ওঠার পরে আমার ওই মুহূর্তে আমার কাছে মনে হলো যে ও উঠে বসছে, লোকটা স্যাপ করে নেমে খাটের ওইখানটায় বসে পড়ছে, এদিকটায় খাটের সাইডে একটা ফাঁকা জায়গা, আমার কাছে মনে হলো, আমি দেখলাম যে লোকটা স্যাপ করে ওখানে বসে পড়লো। তো এরপরে আমার কাছে, মানে এরপর আমার মনে হচ্ছে যে ঘরে কেউ আছে।
অনবরত চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ খুলতেছে না, এরকম অবস্থা। একটা পর্যায়ে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তুমি আমাকে বলো, তো ও শুধু দুটা কথা বলছে যে এই ঘরে কেউ আছে, এই ঘরে কেউ আছে, লোকটা খাটের নিচে গেছে। দেন আমি ওকে, আমি নিজেই তখন, ও যখন আমাকে বললো,
আমি পুরো ব্যাপারটা বুঝতে পারছি, স্টিল শি ইজ ক্রাইং, এন্ড মানে আমি, আপনি আপনি বলেন, মানে জাস্ট আপনি কি দেখলেন, আপনি তো আপনি তো সঙ্গে সঙ্গে আলো জ্বালাই দিয়েছিলেন।
আমি 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 যেটা হয়েছে, আমাদের ডিম লাইট জ্বালানো ছিল, বাট আমি তখন আমাদের যে সোডিয়াম লাইট ওটা জ্বালাই, জ্বালানোর পর আমি ওকে বলি যে তুমি কি দেখেছো তুমি আবার রিপিট করো। সে আবার রিপিট করলো, এই ঘরে কেউ আছে এবং লোকটা খাটের নিচে গেছে। তখন আমি, এখন আমি বলবো, তখন আমি ওকে বাহবা দেওয়ার জন্য বলছি যে এটা কোনো ব্যাপার না, হয়তো তো ঘুমে দেখছো, আসো উঠে দেখি খাটের নিচে কি, বাট বিলিভ আমি হয়তো, আমার মনে মনে হয়েছে যে আমার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, এত ভয়, এত ভয় ছিলাম। দেন আমি ওকে অনেক কষ্টে করে, অনেক কষ্টে নিচে ফ্লোরে নামলাম, নেমে নিচু করে ওকে খাটের নিচে দেখালাম, বাথরুম দেখালাম, খাটের পাশে একটা ছোট্ট প্যাসেজ ছিল ওটা দেখালাম, আলমারির পিছনে একটা চিকন জায়গা ছিল ওটা দেখালাম, খাটে উঠালাম, পানি দিলাম, শি ওয়াজ স্টিল ক্রাইং, ও কাঁদতেছিলই। আর কিছুক্ষণ পর সে বলল যে আমার প্রচন্ড মাথা ব্যথা ধরছে, আমার গলা জ্বলতেছে, আমার বুক ভারী হয়ে গেছে।
আচ্ছা,
আমি ওকে পানি দিলাম, মাথায় পানি দিলাম, দেন আমি ও গলা যখন হাত দিয়ে ধরতেছে দেন আমি ওর গলার দিকে তাকালাম, তো কয়েকটা আমি রেড সার্কেল দেখলাম, যেমন আমি যদি কাউকে গলায় দড়ি দিয়ে চার পাঁচটা প্যাচ দিই তো যদি ওটা যদি টাইট করা হয় নিশ্চয়ই দাগ বসবে লাল, ঠিক সেম দাগটা আমি নিজের চোখে আমি নিজের হাত দিয়ে ধরে দেখছি। তাকে আমি বললাম, বিশ্বাস করতেছিল না, সে মিররে তাকে দেখালাম, সেও দেখলো, দেন আমাদের কোনো ভাষা ছিল না, আমরা জাস্ট ফজরের আজান পর্যন্ত আমরা ওয়েট করেছি, কোনো কথাই বলতে পারিনি।
শুনছেন ভূত এফএম, এবং এখন বাধ্য হয়ে বলতেই হচ্ছে একটা ব্রেকে যেতে হচ্ছে
আমাদের।
উপমার ঘটনা শেষ, এবং যে এপিসোডের কথা বলছি সেই এপিসোডে উপমার ঘটনা শেষ হতেই আমাদেরকে জয়েন করেন এমন একজন যার গান আমাদের সবার ভালো লাগে। ইয়েস, ওই দিন এসেছিলেন তপু ভাই, এবং তিনি কিছু প্রশ্ন করেছিলেন উপমাকে, আপনাদের হয়তো অনেকের মনে আছে অনেকের মনে নেই, এবং তারপরেই আসেন সুমন ভাই, এবং মানে সেই কথা সূত্রেই সুমন ভাইয়ের জীবন থেকেও বেরিয়ে আসে ঘটনা, এবং দারুণ একটা এপিসোড ছিল সেটা, চলুন শুনে আসি এপিসোডটি।
অ্যাকচুয়ালি আমি রাসেল তো দেখলেই আমি একটু আগে ঢুকেছি, পুরো ঘটনা শুনতে পারিনি,
রাইট,
আমি অ্যাকচুয়ালি পুরো ঘটনাটাও এখনো জানি না, বাট এখন পর্যন্ত আমি যতটুকু ঘটনা শুনেছি আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার মনে হচ্ছে। সো আজকে যদি এই তুমি যদি নাও বলতা আমি ওনাদের সাথে আবার কথা বলতাম এই ব্যাপারটা
নিয়ে,
আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা, এবং এই ধরনের সিমিলার ঘটনা আমি আগে যেতে শুনেছি, যে কারণে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, মানে এটা আনকমন কিছু না যে জিনিসটা দেখছি। আমি জাস্ট আমার জাস্ট দু একটা কোশ্চেন আছে যেগুলো আমি শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যেমন ডাকটা এটা 15 মিনিট পরে কি ছিল?
এটা এর তিন দিন পর পর্যন্ত ছিল,
তিন দিন পর্যন্ত ছিল,
জি। ইনফ্যাক্ট আমার যে বড় বোন তাকে আমি বলেছি, শুধু একটা মানুষকে আমি শেয়ার করেছি, এন্ড দেন আজকে হয়তো লাখ মানুষ হাজার মানুষ
বুঝতে পেরেছি। আরেকটা কোশ্চেন হচ্ছে যে জিনিসটা কোন টাইমে হয়েছিল আপনার কি মনে আছে? টাইমটা কি অ্যাপ্রক্সিমেট একটা দেন?
এটা ঠিক সেহরির দেড় ঘন্টা বা এক,
বুঝতে পেরেছি, তিনটা, হ্যাঁ, রাইট, ওকে। আচ্ছা, আপনাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আপনি যে মানুষটাকে দেখেছিলেন তার চুল কি কার্লি ছিল না প্লেন ছিল, আপনার কি মনে আছে?
না, এটা মনে নেই, তবে লোকটার বেশ বড় দুটো চোখ, বেশ বড় দুটো চোখ, লালচে টাইপের, এবং লোকটা আমার দিকে তাকায় ছিল এবং সে হাসতেছিল, আমার এটা স্পষ্ট মনে আছে। এবং এই লোকটাকে আমি প্রথম না, এর আগে অনেকবার দেখেছি,
অনেকবার দেখেছেন কি এরকম সিচুয়েশনে?
এরকম সিচুয়েশনে, এবং আমি অনেকবার অনেকবার,
এটা নিয়ে আর কথা বলতে হবে না, পরে আমি আপনার সাথে আবার এটা নিয়ে,
জি শিওর,
আর রাসেলের কাছে,
রাইট। আচ্ছা, রিসেন্ট কিছু প্রবলেম হচ্ছে, আপনি কি এখন কথা বলতে পারবেন মানে প্রবলেমগুলো কি হয়েছিল?
আচ্ছা, রিসেন্ট কিছু প্রবলেম হয়েছে, যেটা হলো যে গত বুধবারের কথা বলি, গত বুধবারের রাতে, যদিও ঘটনাটা খুব আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, বাট ও আমার হাজবেন্ড একটা কথা বলা তো স্বাভাবিক হচ্ছে, আমি বলি, যেটা হলো যে গত বুধবার রাতে আমি শহর নিতে যাই, তো আমাদের সাধারণত ইলেকট্রিসিটি চলে যায় এক ঘন্টা থাকে ঢাকাতে, মোটামুটি একটা নিয়ম, তো যেটা হলো যে 8:10 আগে আমি শহর নিতে ঢুকলাম, কারণ 8:00 ইলেকট্রিসিটি যাবে, তো আমি 8:10 আগে শহর নিতে ঢুকলাম, শহর নিয়ে বেরোয় আমি মোটামুটি হব, তো আমি শহর নিতে ঢুকে ঠিক আমার কাছে মনে হলো যে 2-3 মিনিট পরেই ইলেকট্রিসিটি চলে গেছে। এরপরে হার্ডলি আমি আরো হয়তো 4 মিনিট ছিলাম ওখানে, বাট বেরোনোর পরে ও আমাকে মানে ও আমাকে বলতেছে যে আমি প্রায় এক ঘন্টার উপরে বাথরুমের ভেতরে আমি ফ্রেশ হয়ে ছিলাম এক ঘন্টা।
আপনার কাছে ওই সময়ের কোনো হিসাব নেই?
সময়ের কোনো হিসাব আমার কাছে নেই।
ওকে।
এবং ও মোটামুটি বেশ নাকি হুঁচু করছে, আমার কানে কিছুই যায়নি,
মানে এদিক দিয়ে শব্দ করেছে বা আপনাকে নক করেছে,
এবং ওর সাথে নাকি আমি কথাও বলেছি, বাট আমি স্টিল আমি মনে করতে পারছি না যে আসলে আমি বলেছি কিনা। নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হয়েছে যে গত রাতে আমরা একদম সারা রাত জেগেছিলাম।
আচ্ছা।
তো গত রাতে আমি রাত তিনটার দিকে চা করতে গেছি, চা খাবো, চা করতে গেছি। তো চা করতে গেছি, আমি চা করছি, হঠাৎ করে এই বাসাটা, যে বাসাটা এখন আছি, ওই বাসাটা আমরা প্রায় দেড় বছর, দেড় বছরের মধ্যে আমার টুকটাক স্বাভাবিক ঘটনা ছাড়া এরকম এরকম কিছু আমার হয়নি। তো আমি চা করতে গেছি, হঠাৎ করে আমার মনে হলো যে আমার পিছনে কেউ আছে, এবং সে আমার ঘাড়ে হাত রাখছে, এবং পিছনে আমি বিস্কিটের প্যাকেট ফেলছি। তো ওই প্যাকেটটা যে খসখস করতেছে, মানে প্যাকেটের উপরে একটা কেউ পা রাখলে বা একটা কোনো কিছু পড়লে একটা খচমচা নিয়ে একটা শব্দ আছে না, ওরকম যে শব্দটা, এটা আমি পাচ্ছি। বাট আমি একবার, আমার এত ভয় লাগছে, আমার পুরো শরীর ফুলে গেছে, পুরো গা কাটে দিয়েছে, এবং আমার কিরকম শরীর ভারী হয়ে যায় না একটা, আমার মনে হচ্ছে আমার ঘাম ছুটে গেছে মুহূর্তের মধ্যে। তো আমি একবারও মানে আমার এতটা সাহস নেই যে আমি ঘুরে দেখবো যে
আসলে পিছনে
কি আছে, এবং আমার কাঁধে হাত রাখা এটা আমি স্পষ্ট বুঝতেছিলাম যে আমার কাঁধে কারো হাত। তো আমি জোরে একটা চিল্লা দিচ্ছি, যাকে এদিকে আসো। তো দৌড়াই গেছে, কি হয়েছে আমি বললাম আসো। তো ও গেছে, এরপর আমি খুব স্বাভাবিকভাবে চা বানিয়েছি, চা বানিয়ে আমি ঘরে চলে আসছি। এবং ওই গতকালকে সন্ধ্যাবেলা যেটা ঘটছে, ইলেকট্রিসিটি চলে গেছে, আমি রান্নাঘরে কিছু একটা করতেছিলাম, সম্ভবত কোনো একটা রান্না করতেছিলাম, হঠাৎ করে রান্নাঘরের উপরে যে ইসের মতো দেয়া থাকে, কাবাটার মতো দেয়া থাকে বা ইয়ে থাকে, হঠাৎ করে দেখলাম ওগুলোর মধ্যে কতগুলা খালি বোতল ছিল, পানির বোতল, বয়ম, এ টাইপের খালি কিছু ছিল। হঠাৎ করে দেখলাম ওখান থেকে ঝরঝর করে সব পড়তেছে ইলেকট্রিসিটি যাওয়ার সাথে সাথে, এবং ওখানে অনেকগুলো শপিং ব্যাগ ছিল, সব কিছু নিচে পড়ে গেছে। এবং আমার আমার বাসার যে বাড়িওয়ালি, সেও এই মুহূর্তে আমার ঘরে বসে ছিল, আমরা দুজনেই মানে পুরো একদম ভয় পেয়ে গেছি। দেন আমি ওটা উঠালাম, খুব স্বাভাবিকভাবে কারেন্ট আসার পর আমি ওটা উঠালাম, আর কোনো ধরনের কোনো প্রবলেম।
আচ্ছা, খুব একটা অদ্ভুত ব্যাপার, খুবই অদ্ভুত ব্যাপার যে আপনার এই প্রবলেমগুলো আছে। আমি এর আগেও একজনের সাথে কথা বলেছিলাম, যিনি কিনা যে তান্ত্রিক টাইপের, অথচ আপনি প্রচুর ব্ল্যাক পড়েন, আপনার টিপ ব্ল্যাক, আপনার ড্রেসের মধ্যে অনেক ব্ল্যাক আছে, আপনি কি মানে ব্ল্যাক কি খুব বেশি পড়েন?
হ্যাঁ, ব্ল্যাক খুব বেশি পড়ে, এবং আমার মানে যদি দশটা ড্রেস আমার থাকে তার মধ্যে নয়টাই হচ্ছে ব্ল্যাক।
এক্স্যাক্টলি, আমি এটা সন্দেহ করেছিলাম, এবং এই জন্যই বলছি আপনি ব্ল্যাকটাকে অ্যাভয়েড করতে পারেন ব্ল্যাক।
এবং আমাকে একজন কি বলে, আমাকে একজন আমার ওর খুব ক্লোজ একজন ফ্রেন্ড আছে যে এগুলা নিয়ে একটু পড়াশোনা আছে।
এক্স্যাক্টলি,
আমি অনেকবার বলছি তুমি ব্ল্যাকটা,
এবং আপনার ব্ল্যাকের উপরে কি আকর্ষণ আছে, মানে
ব্ল্যাকের উপরে তীব্র একটা আকর্ষণ আছে, কারণ আমি যা কিছু কিনতে যাই আমার কাছে মনে হয় কি ঘুরে ফিরে ওই ব্ল্যাকটা আমার
ব্ল্যাকের দিকে চোখ পড়ে। আপনার বাসা থেকে ব্ল্যাক যা কিছু আছে, একটু মানে বিশেষ করে ড্রেস এটা, এবং আরেকটা জিনিস আমি শুনেছিলাম, এটা আপনি তো আমার একদমই শোনা, কিন্তু আপনি দেখতে পারেন ট্রাই করে, আমার উপকার হচ্ছিল, সেটা হচ্ছে আপনি ঘুমানোর আগে একটু পারফিউম ইউজ করতে পারেন।
এটা আমি সবসময় করি।
এটা আপনি সবসময় করেন, রাইট? তাহলে কালো ড্রেস এবং কালো যা কিছু আছে আপনার বাসার আশেপাশে,
তাহলে আমার পুরো বাসা পাল্টাতে হবে, বিকজ আমার বাসায়
এক্স্যাক্টলি
হচ্ছে যে ম্যাক্সিমাম জিনিস, ফার্নিচার থেকে শুরু করে ম্যাক্সিমাম জিনিসপত্র ব্ল্যাক
ব্ল্যাক, রাইট?
ব্ল্যাক এন্ড হোয়াইট,
এটা কিন্তু খুব, আমি জানি না, তবে এটা এটা খুব মানে কি বলবো,
হ্যাঁ এটা আমাকে টানে, খুব টানে। আর আরেকটা জিনিস হলো যে এই যে পারফিউমের একটা ব্যাপার বলেন, একটু বলি, আমি এর আগেও আপনাদের শোতে শুনেছি, অনেকে বলেছে, এবং আমার সাথে যেটা হয়, আমি বিয়ের পর আমার হাজবেন্ডকে অনেক বলেছি যে আমি মাঝে মাঝে কিছু গন্ধ পাই, কখনো খুব বেশি সুগন্ধ, যেমন মনে হয় কি যে কিছু তাজা ফুল আমার সামনে এনে কেউ রাখছে, আমি ফুল দেখতে পাচ্ছি না বা ফুল যে আছে এটা বুঝতে পারছি না, বাট
তাজা ওই
গন্ধটা আমি পাচ্ছি,
রাইট?
তো হঠাৎ করে মানে আর এমন সব জায়গায় যেখানে তাজা ফুলের প্রশ্নই ওঠে না, লাইক আমি এখানে বসে আছি, এখানে তাজা ফুলের গন্ধ,
খারাপ যে গন্ধটা সেটা কিরকম পান?
খারাপ গন্ধটা যেমন আজকে আপনাদের সিঁড়ি থেকে আমি যখন উঠতেছি তখন আমার কাছে মনে হচ্ছে কি যে কেউ পলিথিন অথবা তার পরাচ্ছে। আমি ওকে বলতেছিলাম যে তুমি কি গন্ধটা পাচ্ছ, আমি তো জিজ্ঞেস করতেছি
আপনি উনি কি পেয়েছিলেন নাকি?
ও আমাকে বলতেছিল যে হয়তো হবে হয়তো যে কি কেউ হয়তো কি কয়েল বা কোনো কিছু জ্বালাইছে এটা কম
এরকম কিছু একটা হবে
আমার কাছে আমি স্পষ্ট পাচ্ছি যে ওইটা আর আরেকটা যেটা হয় যে ব্যাড স্মেল আমি একটা পাই যে ইঁদুর পচা গন্ধ
ইঁদুর পচা গন্ধ
মানে কোনো কিছু কোনো অ্যানিমাল কোনো মারা টারা গেলে একদম বাজে একটা গন্ধ হয় না ওরকম একটা গন্ধ গন্ধটা এতই তীব্র যে আমি মাঝে মাঝে অকারণে আমি বমি করি আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে আমি গন্ধ পাচ্ছি
বিশেষ করে পোড়া গন্ধ পাওয়াটা এটা খুব একটা মানে অদ্ভুত
পোড়া গন্ধটা আমি খুব কমই পাই এই যে পচা গন্ধ
অনেক সময় শরীর খারাপ থাকলে এরকম পচা গন্ধ পাওয়া যেতে পারে কিন্তু পোড়া গন্ধটা পাওয়া একটু
খারাপটা না শরীর খারাপ না থাকলেও হয় যেমন আমি খুব স্বাভাবিক বসে আছি কথাবার্তা বলতেছি হঠাৎ করে মনে হলো যে আমার নাকের কাছে পচা একটা কিছু ঘুরাচ্ছে এরকম
আমি বুঝতে পেরেছি ওকে আমরা একটা যেটা কাজ করি আমরা অনেকক্ষণ ধরেই আমরা শুনলাম এগুলো এবং আপনাকে আর কষ্ট
একটা মিনিট আমি একটা কথা বলবো যেটা হলো যে আমার হাজবেন্ডের সাথে এই প্রবলেমগুলো যে শুরু হয়েছে আমার সাথে শুরু হয়েছে অনেক আগে এবং আমার বিয়ের পর থেকে মানে আমাদের বিয়ের পর থেকে ওর সাথে প্রবলেম
আচ্ছা এখন উনি হচ্ছে উনি নিজেও ভিকটিম
ও নিজেও ভিকটিম আর ওর আরেকটা জিনিস যেটা হয় ওর শরীরে কিছু আঁচড়ের
দাগ এক্স্যাক্টলি আমরা
এটা এবং আঁচড়ের দাগ হয় যেটা হয় যে আপনি আপনার শরীরে উপর থেকে নিচে আঁচড় দিতে পারবেন নিচ থেকে উপরে না
রাইট
সত্যি না তো ওর শরীরে এরকম দাগ হয় মানে এমন দাগ যে রক্ত বের হয়ে আসবে এখন এরকম আঁচড় তো এটা ধরেন এটা এখন আসছে একটা দাগ হলো এটা সেরে যেতে হয়তো একদিন লাগবে ঠিক একদিনের মাথায় আর একটা দাগ তাজা এবং নতুন যেটা কোনো ধরনের কোনো ব্যথা না কোনো যন্ত্রণা না কিছু না রক্ত জমা হয়ে আছে একটা দাগ আর ম্যাক্সিমাম দাগগুলো হয় তিন আঙ্গুল অথবা এক আঙ্গুল আমি ওর শরীরে একটা দাগই দেখছি যেটা চার আঙ্গুল
এটা হচ্ছে আমি একটু ওনার কাছে যাই তাহলে কি মানে আপনার আপনি কি আপনার কাছে এটা কোনো ব্যাখ্যা আছে নাকি আপনার কাছে
আমি
কিভাবে হতে পারে এটা আপনি নিজে করেন না তো এটা এরকম কিছু মনে হচ্ছে
অ্যাট লিস্ট এটা আমি করে আমি যেটা আমার নোক রাখার কোনো অভ্যাস নেই হাতে ব্রেসলেট বা আমি কোনো গলায় কোনো চেইন পরি না বা আমার যে বিছানা এটা কভারের মধ্যে কোনো চেইনও নাই যে ওইখান থেকে আমার গলায় বা পিঠে বা হাতে
আচরণটা হতে পারে
তো বাসায় যতক্ষণ থাকি ততক্ষণ আমার অলওয়েজ আমি খালি গায়ে থাকি তো আমি নিজের বডিটা আমি দেখতে পারি যে আমার এটা কোনো পরিবর্তন আসলে আমার চোখে লাগে লাস্টবার যেটা হয়েছে আমার ঠিক হাত ডান পাশের এইখানে এটা হয়তো এই স্ক্র্যাচটা আমার চলে গেছে ঠিক এটা সারতে না সারতে আমার ঠিক বাম হাতের ঠিক এই
আপনি যেটা দেখেন মানে আন্ডারআর্মের কাছাকাছি একদম
ঠিক এখনো ওই দাগটা আমি চাইলে আমি এখন দেখাতে পারবো এখনো দাগটা আমার আছে আমি ঘুম থেকে উঠছি উঠার পর ও আমাকে আমার দিকে তাকায় আছে কি হয়েছে বলে যে তোমার হাতে দেখো কোনো ব্লিডিং নাই কোনো ব্যথা নাই বাট আঁচড়
ওকে ওকে আমরা আবারও এই প্রসঙ্গে ফিরে আসতে চাই আপাতত আমরা বলি যে আমরা ব্রেকের আগে বলেছিলাম যে আমাদের সঙ্গে একজন নতুন একজন আমাদের আজকে এখানে জয়েন করেছেন এবং তার কাছ থেকে আমরা শুনতে চাই আমার মনে হয় গলা শুনলে বুঝবে একটু
হ্যালো সবাই কেমন আছেন সবাইকে কি বলবো এইসব ভৌতিক ব্যাপারে শুভেচ্ছা দেওয়াটা কি ঠিক কিনা আমি জানি না ঠিক তো সবাইকে অভিনন্দন আপনাদের গল্প শুনলাম এবং খুব ইন্টারেস্টিং আর আমিও এক্সপিরিয়েন্স করছি আমার লাইফে খুব কম এক্সপিরিয়েন্স বাট কিছুদিন আগে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার সঙ্গে
তবু ভাই তার আগে আমি একটা কথা বলি কয়েক মানে আমার এই সমস্ত ঘটনা জানলে বা যখনই মনে হয় যে এরকম করে একটা ঘটনা ঘটলো প্যারানরমাল কোনো কিছু হলে আমি এখন যেটা বলি সব সময় সেটা বলি যে পৃথিবীটা কার তোমার নাম আর বলে দাও
সেটা সেদিনও বলেছিলেন
একদম একদম সেটাই
এবং আপনার সাথে কথা হওয়ার পরে কিন্তু আমাদের মেইন ইনসিডেন্টটা হয়েছিল
সেটাই আমরা আজকে শুনতে চাই
আসল কুফল
কিন্তু ওটা ভালো হয়েছে কিন্তু মানে সবাই একটা এক্সপিরিয়েন্স করলো আর কি এরকম ধরনের কিছু
আমি একটু ওনাদের আমি যেহেতু শুনেছি এত কি কিছু কোয়েশ্চেন করতে সেটা হচ্ছে গিয়ে মানে এই জিনিসটা আপনাদের কতদিন ধরে হচ্ছে এটা মানে আনুমানিক কত বছর ধরে জিনিসটা
আমার সাথে আমি স্টিল 26 আমার 25 শেষ হবে এটা হচ্ছে আপনার এই তো মার্চে
তো আমার মোটামুটি 12-13 বছর বয়স থেকে আমার সাথে এটা শুরু হয়েছে, এবং এটা শুরু হয়েছে আমার বাবার বাড়ি থেকে, আজমিতলে, ওখান থেকেই শুরু হয়েছে। কেন শুরু হয়েছে এটা কি আমি বলবো?
হ্যাঁ, এটা কি বলা হয়েছে একবার?
না, এটা বলা
আচ্ছা তাহলে একটু বলো।
শুরুটা হয়েছে এই জন্য যে আমার বাবা একটা বাড়ি কিনেছে, তো ওটা কেনার পর থেকে আমরা বাড়িটা করার পর আমরা যখন ওই বাড়িতে উঠেছি প্রত্যেকটা মানুষের সাথে, আমাদের বাড়িতে যতজন বাসিন্দা প্রত্যেকটা মানুষের সাথে এরকম হয়েছে, এবং প্রত্যেকটা মানুষই মানে মোটামুটি ইয়া হয়ে গেছে যে মানে উচ্চাই গেছে ব্যাপারটা, বাট আমি ওই জায়গাটা আটকাই গেছি কেন জানো, আমি জানি না কেন, কি বলবো, এটা আমাদের ওই ফ্যামিলিটাকে একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং স্টিল যেতে হচ্ছে। তো আমি জানি না, আমার বাবা মা হয়তো যদি কোনো চান্স দিত সেক্ষেত্রে আমি অবশ্যই সুমন ভাইকে বলতাম যে আসেন আমার বাবার বাড়িতে দেখে যান, কিন্তু আমি জানি না ওরা দিবে কিনা।
না, আমরা তো সবসময় এই ধরনের ঘটনা শোনার পর ডেফিনেটলি কেউ যদি আমাদের বলে তখনই আমরা যাই।
সেটাই, যেটা হয় এখনো হয় যে ওদের বাসায় কেউ হাঁটতেছে, সে দরজা খুলতেছে, নামতেছে, পানি ঢালতেছে, গোসল করতেছে, মানে এটা প্রতি রাতে এবং প্রতিটা মানুষ শুনতেছে।
আমি আপনাদের এই ঘটনা যত শুনছি ততই অ্যাকচুয়ালি আমি অনেক বেশি আরো বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছি ব্যাপারটা নিয়ে। সো ডেফিনেটলি আমি আপনাদের সাথে পরে কোনো একদিন অবশ্যই আমি কথা বলবো ব্যাপারটা নিয়ে। আর তিন আঙ্গুলের খামচির ব্যাপারটা, এই দাগের ব্যাপারটা, এটা এটা খুবই কি বলবো, খুবই ইন্টারেস্টিং, খুবই অ্যামেজিং। আমি আপনাকে ডিসবিলিভ করছি না, আমি বলতে যাচ্ছি এই কারণে, এই জিনিস আমি নিজে উইটনেস করেছি, আমি দেখেছি তিন আঙ্গুলের ব্যাপারটা। আমরা সিলেটে গিয়েছিলাম একটা ইনভেস্টিগেশনে, যেটা নিয়ে রাসেল অনেক আগে আমরা একবার কথা বলেছিলাম, জুজু মোট 9 দিন ছিলাম, 3 দিন 3 রাত, তারপরে আবার একটা ব্রেক, আবার 3 রাত, আবার একটা ব্রেক, লাস্ট 3 রাতের থার্ড ডে মানে 9th ডেতে, 9th নাইট অ্যাকচুয়ালি কিছু ইনসিডেন্ট হয় আমাদের টিমেরই। তার আগে আমরা তেমন কিছুই পাচ্ছিলাম না ওখানে, বাট ওটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে একটা রুমের, স্পেসিফিক একটা রুমের দরজার বাইরে সকালবেলা আমরা আচরের দাগ পেয়েছিলাম, এবং এটা হচ্ছে তিন আঙ্গুলের, এবং আমি জানি না আপনার দাগটা কিরকম, বাট ওটা হচ্ছে প্রচণ্ড সূক্ষ্ম, মানে অ্যাজ ইফ শুয়ের মতন, একটা নখ গুলোকে যদি আমি চিকন করে অথবা শার্পনার দিয়ে যদি পেন্সিলের মতন শার্প করতে পারি,
আলপিন দিয়ে যদি টানটা দেওয়া যায়, এরকম
ব্যাপারটা অনেকটা ওরকম ছিল। এবং তারপরে পরে আমাদের কিছু ইনসিডেন্ট ওখানে হয় যেটা আমি এখানে বলছি না, বিকজ আমাদের কিছু ব্যাপার আছে, রাসেল জানে, সবাই জানে যে আমরা সবকিছু এখনই রিভিল করতে পারছি না, বাট আমাদের বেশ কিছু ইনসিডেন্ট হয়েছিল। হ্যাঁ, এবং এই তিন আঙ্গুলের ব্যাপারে আমাদের ইনসিডেন্ট আছে আর কি অনেক। সো এই কারণেই আমার কাছে আরো ইন্টারেস্টিং লাগছে যে আমরা এই লাস্ট 1.5 বছর ধরে অনেক জায়গায় ঘুরছি, অনেক কিছুর আমরা অনেক ঘটনা শুনেছি, যেমন এই গন্ধের ব্যাপারটা তো খুবই কমন। কয় মাসখানেক আগে একজন আমার সাথে যোগাযোগ করেছিল এবং সে বলেছিল যে তার পাশে এরকম সেম প্রবলেমটা হচ্ছে, এই গন্ধের ব্যাপারটা, এবং এর আগে আমরাও অনেক জায়গায় গিয়ে গন্ধ পেয়েছি, বাট আমি পার্সোনালি আমরা যেই গন্ধের যেই এক্সপিরিয়েন্সটা হয়েছে আমাদেরটা একটু উইয়ার্ড, বিকজ এখনো পর্যন্ত আমরা বলে বুঝাতে পারিনি কাউকে গন্ধটা কিসের ছিল, আপনারা তো তাও ডিফাইন করতে পারছেন, আমরা এখনো পারছি না। আমি তোপুকে আগে বলেছি যে বাজে একটা গন্ধ, বাট গন্ধটা যে কিসের এটা ঠিক বলে বোঝাতে পারবো না। এবং আমাদের এক ক্লোজ এক ছোট ভাই, সে তার পুরান ঢাকায় বাসা ছিল, এখনো আছে, ইনফ্যাক্ট ওই বাসায় একদিন রাত্রেবেলা সে বসে মুভি দেখছিল, এবং মুভি দেখতে হঠাৎ তার মনে হলো কি যে তার ঠিক পেছনে ডাইনিং টেবিলের ওইখানে কেউ একজন বসে আছে এরকম একটা কিছু, তার ওই একটা ফিলিং হয় যে কেউ একজন আছে, এবং তারপর তার তখন ভয় লাগা শুরু করলো, সে ভয়ে সে ঘাড় ঘোরাচ্ছে না, সে মুভিটা দেখছে না, মানে মুভিটা একদমই এনজয় করছে না, সে জাস্ট টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, নিজের সে মাথা পর্যন্ত ঘোরাচ্ছে না। ঠিক তখন তার মনে হলো কি যে তার পিছন থেকে মানে জিনিসটা কাছে আসছে, এবং তার সোফারই একটা কর্নারে কেউ একজন এসে বসেছে, এবং সে তখন একটা গন্ধ পায়, এবং গন্ধটা পাওয়ার পর সে বাম দিকে তাকায়ও না, সে দৌড়ে তার রুমে চলে যায় এবং টিভি অন করা ডিভিডি প্লেয়ার অন করার অবস্থায় সে তার মেয়ে দরজাটা লাগিয়ে দেয়। সো এই এই ধরনের ঘটনা আমি আরো শুনেছি, এবং আমি এই ঘটনাটা এই কারণে বললাম বিকজ যে আমাকে বলেছে তাকে আমি তাকে আমার অ্যাকচুয়ালি ট্রাস্ট না করার কোনো কারণ নেই, তার কোনো কারণ ছিল না আমাকে এটা নিয়ে একটা মিথ্যা কথা বলার কথা। এই ঘটনাটা আমি অনেক আগে শুনেছি এবং তখন এই ভূত ইস্টের প্ল্যানও হয়নি, ভূত এফএমও শুরু হয়নি, নর্দের যে সে একটা জুসি স্টোরি আমাকে দিবে আমি এটা এখানে এসে বলবো বা টিভি দেখবো এরকম কোনো ব্যাপারও ছিল না। সো এইটাই বলছি যে আপনাদের কাছ থেকে আমি যে ঘটনাগুলো শুনছি সব কিছুর সাথে আমি কোনো না কোনো একটা ঘটনার
মিল খুঁজে
আমি মিল খুঁজে পাচ্ছি, এবং যেই কারণে যতবার একটা করে কথা বলছেন তত আমার কাছে আরো ইন্টারেস্টিং লাগছে যে অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন, এবং এই আচর বা এই শরীরের স্কার এই টাইপের আমি অ্যাকচুয়ালি কোইন্সিডেন্স খুব একটা বিশ্বাস করি না, এটা আমার ফ্রেন্ডরা জানে, আমি কখনই আমি সবসময় বলি কোইন্সিডেন্স দের ইজ নো সাচ থিং অ্যাজ কোইন্সিডেন্স বা কিছু, কোনো সব কিছুরই কোনো একটা রিজন থাকে, কোনো একটা কারণে হয় রিয়াকশন বা অ্যাকশন যেটাই বলি। এই যে আজকেও ওনারা আসলো আমি কিন্তু জানতাম না যে আপনারা আসবেন, ইনফ্যাক্ট এখনো পর্যন্ত আমি কিন্তু আপনাদের নামও যাই না ফ্রেন্ডলি স্পিকিং, আপনার সাথে আমার ফর্মালি পরিচয় হয়নি, আমি এসে দেখছি আপনারা এখানে আছেন, আপনারা ডাক নিয়ে আলাপ করছেন এবং আজকে আমি আর টুপু যখন আচ্ছা আপনার নামটা আমি শুনে নিয়ে
আমি উপমা
আচ্ছা আর আপনার নাম
আর আমি হচ্ছি জাকি আমরা হাজবেন্ড ওয়াইফ
এবং মজার ব্যাপার হচ্ছে যে এই কিছুক্ষণ আগে আসার আগে তোকে আমাকে তোকে বললাম যে তবু চলো এই রেডিও ফুটিতে যাই আজকে ভূতে প্রেমে যাই, তো আমরা গিয়ে কি করবো কি বলবো, আমি বললাম যে তোমার তুমি জাস্ট এই শ্রীপুরে লাস্ট উইকে
যে কাহিনীটা ঘটেছে
তোমার তুমি যা এক্সপিরিয়েন্স করছো ওইটা বললেই হবে, এবং ওই ঘটনার মধ্যে একটা এইরকম স্কারের একটা ব্যাপার আছে। সো খুবই ইন্টারেস্টিং, মানে আজকে আসার সময় তপু বলছিল যে আমি এই ঘটনাটা বলবো, আমার মাঝে ঠিক আছে এবং আশা করে আবার এখানে শুনছি এই ধরনের ঘটনা। সো তাই না তপু, মানে আমরা যখন
ইয়ে করছি আগে ভিডিও দেখে আসলাম,
হ্যাঁ, এবং কারো মানে আমরা গল্পটা পরে বলছি আর কি, বললে তখন বোঝা যাবে, এবং টু হ্যাভ মানে প্রুফ তো প্রথম স্কারের ভিডিওটাও করে আমার আইফোন দিয়ে,
ওকে,
হ্যাঁ, সো ওই ইয়েটাও আছে, যেমন আপনি যে মিস্টার জাকি উনি যে এসেছেন উনি যেমন বলছেন যে আমি এখন শার্ট করে দেখিয়ে দিতে পারি যে আমার এখানে দাগ আছে, তো আমাদের কাছে একটা ভিডিও আছে। সো এটা মজার ব্যাপার আছে যে মানে কোইন্সিডেন্স বলে আমি ঠিক বিশ্বাস করি না, বাট খুব ইন্টারেস্টিং লাগছে ব্যাপারগুলো।
এবারে একটা ঘটনা না, এবার একটা ব্রেক, এবং ব্রেকের পরে আমরা আবার ফিরে আসছি। কেমন লাগছে SMS যা বলছে তাতে আমার মনে হচ্ছে যে আপনাদের ভালোই লাগছে, তো ভালো লাগলে আমরা আরো কিছু ঘটনা শোনাতে চাই, এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে SMS করছে এবং সব SMS এর বক্তব্য আসলে একই রকম যে ভালো লাগছে আপনাদের কাছে। আচ্ছা আমাদের 2011 সালের একটা এপিসোড থেকে একটা ঘটনা আমি শোনাতে চাই আপনাদেরকে। আপনাদের মনে আছে যে একটা এপিসোডে আমরা বলেছিলাম, এপ্রিলের দিকে এপিসোডটা ছিল, এবং সেই এপিসোডে আমরা বলেছিলাম সামু পাগলের কথা, এবং কোনো একজন আমাদের লিসনার যার নাম ছিল রাহমানি তার সাথে সামু পাগলের ছিল তুই তুই সম্পর্ক, এবং রাহমানি সামু পাগলকে নিয়ে তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বলতে এসেছিলেন ওই দিন, এবং আমরা অনেক প্রশংসা পেয়েছিলাম সেই ঘটনাটিকে নিয়ে। আপনারা তো সবাই বলেনি যে আগের এপিসোড গুলো এখনকার চাইতে অনেক বেশি ভালো, তো চলুন শুনে আসি 2011 থেকে সেই এপিসোডটি।
ঘটনাটি আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর গ্রামে।
আচ্ছা,
আমি তখন
পড়াশোনার কারণে ঢাকায় আছি।
হ্যাঁ, আমি পড়াশোনার কারণে ঢাকায় আছি। প্রথম ঘটনাটা বলি যেটা বিক্ষিপ্তভাবে ঘটেছিল আমার সাথে, আমি তখন ক্লাস ফাইভের ছাত্র, এবং আমার একটা অভ্যাস ছিল যে আমি মানে রাত্রে একটা নির্দিষ্ট সময় আমি আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘুমাতাম, একসাথে আমি আমার ফুফাতো ভাই তুহিন একসাথে ঘুমাতাম, তুহিন ভাই, তারপরে একটা সময় আমার ঘুম ভেঙে যেত, সেটা তিনটার সময় হতো বা চারটার সময় হতো, ঘুম ভেঙে গেলে আমি আবার আম্মা আব্বার কাছে গিয়ে ঘুমাতাম, এবং এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছিল, এবং বুঝতে পারতাম যে আমার আব্বা আম্মাও বিষয়টা খুব এনজয় করতো, তাদেরও ভালো লাগতো
যে ছেলে শুচ্ছে আমাদের সাথে। রাইট,
তো একদিন আমি এরকম আমার ঘুম তিনটা চারটার দিকে, টাইমটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, তিনটা চারটার মধ্যে হবে, তারপরে আমি আম্মার ঘরে যাই, আম্মাকে ডাক দিই, আমার ঠিক বিছানার মানে যেভাবে আম্মারা ঘুমাতো তার মাথার পাশেই জানালাটা ছিল, এখান থেকে ডাক দিতাম, জানালাটা ভাঙা ছিল, পুরনো বাড়ি ছিল।
আচ্ছা,
তো আমাকে ডাক দিলাম, আমার দরজা খুললো, দরজা খুলে তখন আমি ভিতরে গেলাম। তো আমি যাওয়ার পরে ঘুমানোটা আমরা তো সাধারণত মানে সোজা হয়ে ঘুমাই, বিছানাটা যেরকম থাকে, কিন্তু যখন লম্বা হয়ে শুয়ে থাকি, দৈর্ঘ্য যেটা
মানে খাটের এক প্রান্তে মাথা থাকে আর এক প্রান্তে পা থাকে, এরকম হয়ে যায়।
তো তারপর আমি যখন ঘুমাতাম তখন এটা ঠিক মানে প্রস্থ যেটা
খাটের যে প্রস্থ সেই অনুযায়ী একসাথে পাশাপাশি অনেক লোক শোয়া যায়।
হ্যাঁ, তিনজন এভাবে ঘুমাতাম আমি মাঝখানে, এক পাশে আব্বা আর আমার এক পাশে আম্মা। তো আমি একটা সময় কথা বলতে বলতে বা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর আমার স্পষ্ট মনে আছে আমি চোখ খুললাম, চোখ খুলে দেখি যে ঠিক আমার সামনে আঞ্চলিক ভাষায় যেটাকে বলে খাটের পাশি, মানে মশারি টাঙানো হয় যে স্ট্যান্ডটাই, সেই স্ট্যান্ড ধরে একজন বৃদ্ধ মহিলা, অনেক বয়স, সাদা শাড়ি পরে আছেন, উনি খাটের স্ট্যান্ডটা ধরে আমার দিকে তাকিয়ে হাসছে। এবং তার হাসিটা আমি আমার চোখে সবসময় ভাসে যে কোনো ভয়ঙ্কর হাসি না, মনে হচ্ছে যে আমাকে দেখে তার ভালো লাগছে, একটা স্নেহের হাসি, সেই হাসিটা উনি আমাকে মানে হাসছেন। এবং আমি হয়তো তখন এত কিছু বুঝতাম না বলে আমিও বিন্দু মাত্র ভয় পাইনি, আমি ওনাকে দেখে হাসছি, উনিও হাসছেন, আমিও হাসছি। এবং সেই বৃদ্ধ মহিলাটা সাদা শাড়ি পরেছিল এবং ওনার সমস্ত মুখমণ্ডল গোটা গোটা, যেটাকে ঘা বলা যায় আর কি, পুরো মুখ সেটাতে ভর্তি আর কি, গোল গোল, পুরো মুখে গোল গোল চিহ্ন এবং মানে উঁচু হয়ে আছে জায়গাগুলো, রাস্তায় মাঝে মাঝে কোন ভিক্ষুকদের দেখা যায় এভাবে, যে শরীরে অনেক কিছু উঠে আছে
টাইপের কিছু একটা,
ওই রকম পুরো মুখে। কিন্তু উনি আমাকে দেখে হাসছেন, যেভাবে একটা বাচ্চাকে দেখলে মানুষ মানে আদরের ভাষায় হাসে, সেই হাসিটা উনি আমাকে দেখে হাসছেন এবং আমি ওনাকে দেখে হাসছি। তারপরে আমি এটা দেখতে দেখতে আমি এক সময় ঘুমাই যাই, এবং ঘুমাই যাওয়ার পরে আমি একটা কেমন অনেক রকম বিক্ষিপ্ত ভাবে, স্বপ্নটা আমার মনে নাই, আমি একটা স্বপ্ন দেখেছি। তো আমি এই কারণে কনফিডেন্ট যে আমি দেখেছি, এখন সেটা আমার দৃষ্টি ভ্রম কিনা বা আমি সেই মানে
সেই
প্রশ্নে যাচ্ছি না,
সেই প্রশ্নই আসছে না,
কিন্তু আমি দেখেছি
এবং দেখে আপনি ভয় পাননি,
এবং দেখে আমি ভয় পাইনি, আমার ভালো লেগেছে। তো এবার আমার মানে
এটাও কিন্তু বেশ ভয়ঙ্কর ঘটনা।
সেটা হচ্ছে যে আমার SSC পরীক্ষার সময় আমার আব্বা মারা যায়, আব্বা মারা যাওয়ার পরে আমি ঢাকায় খালাম্মা খালুর কাছে মানুষ হয়েছি, এই পর্যন্ত আমি খালাম্মা খালু মানে আমার দেখাশোনা করেন।
ওকে,
তো আমি ঢাকায় আসার পর খুব অনেকদিন পরপর বাড়ি যাই, আর স্বাভাবিকভাবে আমি বাড়ি গেলে পড়াশোনা কম করি এবং আড্ডাটা বেশি দিই এবং আমার বন্ধু বান্ধব প্রচুর, যে কারণে আম্মাও চায় না যে আমি বেশি বাড়ি আসি, মানে আমার জন্য যে ওখানে থাকলেই পড়াশোনা বেশি করবে। একবার
আমি এই ঘটনা কিন্তু পাশে ব্র্যাকেটে লিখেছিলাম মারাত্মক, আপনারা একটু যারা শুনছেন এই মুহূর্তে আমি বলবো যে খুব খুব কনসেন্ট্রেট করবেন এই ঘটনার উপরে, ঘটনাটার ভেতরে একটা মানে কি বলবো যে ভয়াবহ একটা ব্যাপার আছে। এবং আপনারা এক জিনিস খেয়াল করবেন যে আজকে সবগুলো ঘটনার কাছাকাছি ধরনের, আমরা আমাদের যেটা প্রত্যেকবার মানে এই এই কোইন্সিডেন্সটা হয় যে প্রত্যেকটা ঘটনা একটু কাছাকাছি ধরনের, তোমরা শুনি।
তো প্রথমে আমাদের গ্রামটার একটু বর্ণনা দিই, যে চাঁপাইনবাবগঞ্জ জেলার লাস্ট স্টেশনটা হচ্ছে রহনপুর স্টেশন, মানে ওটার পরই ইন্ডিয়া।
আমি গিয়েছি, আমি ওই দিক দিয়ে মানে ওই পুরো জায়গাগুলো আমার দেখা আছে এই জন্য যে আমি ওই দিক দিয়ে একবার ইন্ডিয়া গিয়েছিলাম।
আচ্ছা, হতে পারে।
হ্যাঁ,
তো আমাদের তো লাস্ট স্টেশন, যার ফলে মানে আমাদের রহনপুর গ্রামে অসংখ্য পাগল দেখা যায়, মানে সম্ভবত ট্রেনে উঠে যায়, উঠে যাওয়ার পর ট্রেন আমাদের এখানে তো অনেকক্ষণ থাকে, ট্রেন এক দুই দিন দুই দিন থেকে যায়, যখন দেখে যে চলছে না তখন হয়তো তারা নেমে পড়ে, যার কারণে বিচিত্র রকমের পাগল কিন্তু মানে দু এক মাস পর পরই সেখানে দেখা যায়। তো রহনপুর বড় বাজার যেটা, সেখানে একজন পাগল ছিলেন, ওর নাম হচ্ছে সামু পাগল, আমরা স্থানীয়ভাবে তাকে সামু পাগল বলি। তো সামু পাগল ওর ই হচ্ছে যে পাগলরা সাধারণত একটু অপরিষ্কার হয় এবং মানে চুল অপরিষ্কার হয়, দাড়ি অপরিষ্কার
হয়, গোসল
করে না ঠিক মতো, কিন্তু ওটার সে বিপরীত ছিল।
আচ্ছা,
সুদর্শন ছিল চেহারা ফর্সা, মুখ ভর্তি কালো দাড়ি, আর চুলও অনেক ঘন এবং খুব বড় না, কিন্তু মানে ঘন ঘনত্বের কারণে মনে হতো যে অনেক মানে
অনেক বেশি চুল,
বেশি চুল। এবং আমি যে আমি দেখেছি ওকে, ওনাকে, যে উনি বসত মুনি ঋষিদের মতো, মানে চালচলনে একটা আভিজাত্য ছিল, এবং মানে পাগলরা পাগলামি করতো, ও কিন্তু পাগল, কিন্তু পাগলামি করতো আমি কখনো দেখি না। ওই রহনপুর বড় বাজার যেটা মানে বাজার একটা, ওই বড় বাজারে সিলেক্টিভ পাঁচ থেকে ছয়টা দোকানে সে নিয়মিত বসত, আর ওখানেই থাকতো, ওখানেই ঘুমাতো, বাজারের যে ছাউনিগুলো, যে দোকানগুলোতে বসে থাকতো। তো বসত, আবার মনির ঋষিরা ধ্যান করে যেভাবে ঠিক ওইভাবে বসত, আর বিড় 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 নিজে নিজে কি 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 বলতো, আর সিগারেট খেত খুব সবসময় হাতে দেখতাম সিগারেট। ওই নির্দিষ্ট কয়েকজন লোকের কাছে চাইতো কিছু, কেউ দিলে খেত, না দিলে খেত না, এবং উপদ্রব করতো না সে।
ওকে,
এই কারণে তাকে মোটামুটি এখনো আমার মনে হয় যে
সবাই খুব বেশি সমাদর করে বা সবাই তাকে পছন্দই করে বলা যায়।
তো আমি আব্বার মৃত্যুর পর খালু আমাকে ঢাকায় নিয়ে চলে আসে, আমি ঢাকার বিসিএসসি কলেজে ভর্তি হই। একবার প্রায় এক বছর পরে আমি বাড়ি এলাম।
ওকে,
বাড়ি যাওয়ার পরে নাইট মানে নাইট কোচে বাড়ি গেছি, সকালবেলা পৌঁছেছি, রেস্ট রেস্ট নিয়ে বিকেলবেলা বের হয়েছে, বিকেলবেলা বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা। এবং আমি মানে এখন পর্যন্ত এখনো বাড়ি গেলে আম্মার প্রচন্ড বকা খাই এবং প্রচুর রাত করি, মানে
রাত হয়ে যায়।
তো তখন আড্ডা দিতাম, আমাদের ওখানে একটা সিনেমা হল আছে, মুক্তাশা সিনেমা হল, ওই সিনেমা হলে আমরা প্রত্যেক মানে বন্ধুরা আড্ডা দিই সবাই, এবং রাত হয় অনেক। তো একদিন আড্ডা দিতে দিতে প্রায় এটা হচ্ছে 2000 সালের ঘটনা, 2000 সালের ঘটনা, তখন আমি কলেজে দ্বিতীয় বর্ষে পড়ি।
আচ্ছা,
তো আড্ডা দিলাম অনেকক্ষণ, অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমি বাড়ি যাব। রহনপুরের সবচাইতে সুন্দর এবং বড় কবরস্থানটা হচ্ছে খোয়াড় মোড় এলাকায়, খোয়াড় মোড়, মানে ওইখানে এক সময় খোয়াড় ছিল, মানুষজন বসবাস কম ছিল, ওই গবাদি পশু গরু ছাগল যে জেলখানা যেটা,
আচ্ছা,
সেটা খোয়াড়। তো ওই জন্য ওই জায়গাটার নামকরণ খোয়াড় মোড়। তো ওই খোয়াড় মোড়ে আমাদের নতুন বাড়িটা, ওই বাড়িতে আমরা এখন থাকি। তো ওই সবচেয়ে সুন্দর বড় কবরস্থানটা, পরিষ্কার পরিচ্ছন্ন খুব, এবং কবরস্থান সম্বন্ধে আর যা যা থাকে যে খুব ভয়ঙ্কর এটা সেটা, আমাদেরটা সেটা না, আমাদেরটা হচ্ছে খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব চমৎকার একটা কবরস্থান। ওইখান থেকে আমার বাড়ি যেতে হেঁটে যেতে 5 মিনিট লাগে।
আচ্ছা,
ওইখান দিয়ে যেতে হয়। তো রাত 12:30 একটা প্রায় বেজে গেছে, আড্ডা দিতে দিতে আমি যাচ্ছি, আমি গেলাম কবরস্থানের পাশ দিয়ে। তো সামো আসছে, সে নির্দিষ্ট কয়েকজনকে যে পছন্দ করতো, তো ওর মধ্যে আমি একজন ছিলাম।
আচ্ছা,
তো সামো এসে বলছে যে টাকা দে, আমি আবার তুই বলতাম ওকে, তুই বলতাম, আসলে বলাটা আসলে ঠিক না, বলতাম কেন জানি, বলছে যে টাকা দে। তো আমার তাকে ভালো লাগতো, কারণ সে একটা পাগল, কিন্তু ওই যে মনি ঋষিদের মতো চলাচল, কোনো পাগলামি করে না, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দীর্ঘদিন থেকে তাকে দেখে আসছি ছোটবেলা থেকে, প্রায় সে প্রায় 20 বছর একই জায়গায় ছিল, যার ফলে একটা মায়া মমতা কাজ করে তার প্রতি। আমি অনেকদিন পরে বাড়ি গেছি, আমি দিলাম টাকা, টাকা দিয়ে পরের দিনও বিকেলবেলা বের হয়েছি, 1-2 পর্যন্ত ঘুমাই, কাজ থাকে না তো বাড়িতে গেলে কোনো, আর আম্মাও বকা ঝোকা তখন একটু কম করে, ভাইয়া একটু বকা ঝোকা করে। তো আবার আড্ডা দিয়েছি, ঘোরাফেরা করেছি। আমার কোনো বন্ধুর বাড়ি মানে খোয়াড় মোড়ে না, বিভিন্ন জনের বিভিন্ন জায়গায়।
ওকে,
তো আমি আবার বাড়ি আসছি 12:30, আর তখন কবরস্থানটা মানে এখন সেটা বাউন্ডারি দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত লাইট লাগানো হয়েছে, তখন এটা ছিল না।
এবং
ওইখানকার মোড়টাতে অনেক ক্লিনিক হয়েছে এখন, তো ক্লিনিক গুলো ছিল না, একদম ফাঁকা জায়গা ছিল ওটা। আমি আসছি, আস্তে 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 কবরস্থানের পাশ দিয়ে আসছি, আবার সামু আসছে, সামু এসে বলছে যে টাকা দে। আমি কিছু মনে করিনি, আমি দিলাম, চাইতে পারে, স্বাভাবিক। বাসায় চলে গেছে, বাড়িতে চলে গেছে, ভাইয়া বকাঝকা করলো, আম্মারও একটু ঝামেলা হয় কারণ রাত্রেবেলা আবার আম্মাকে উঠাতে হয়, আমার আম্মা খাবার দেয়।
ওকে,
পরে দুই একদিন আসছি, কোনটা দু একদিন আমি আর দেখি নাই তাকে। তারপরে একদিন আমি আসছি, এসে ঠিক কবরস্থানকে পাশ দিয়ে যাচ্ছি, তখনও একটা দেড়টা বাজে, তো মানে কান্নার আওয়াজ, এই হু 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 করে কান্নার আওয়াজ। তো আমি চিন্তা করলাম যে এখানে মানে কাঁদছে কে, তো দেখলাম যে সামু, এই এখন যেখানে গেটটা বানানো হয়েছে ওর পাশে সে ওই মানে জড়সর হয়ে বসে কাঁদছে। আমি আবার তার পাশে গেছি, পাশে গিয়ে আমি বলছি যে কি ব্যাপার, কাঁদছিস কেন? তো ও কিছু বলল না, ও কিছু না বলে আমি যেদিক দিয়ে আসছি সেই দিকে চলে গেল, মানে বাজারের দিকে গেল। আমি আমি ওর বিপরীত দিকে আমার বাড়ি, আমি তখন আমি আর কিছু বললাম না, আমি তখন আমার বাড়ির দিকে যাচ্ছি। তো একটা কাঠের মিল আছে আমার বাড়ির সামনে, তো ওটার কিছু দূর আসা মাত্র হঠাৎ দেখি সে আবার আমার সামনে। আমি আবার একটু অবাক হলাম যে কি ব্যাপার, ও চলে
গেল,
এখন আবার সামনে আসলো। অবাক হয়েছি কিন্তু প্রশ্ন জাগে নাই মনে, কারণ সব বিষয়গুলো আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। সে বলছে যে আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটা সাদা চাদর দিতে হবে। আমি সাদা চাদর, ঠান্ডা, তখন গরমের সময়, তো আমার মানে এখন যেটা মনে হয়, যেমন একটু আগে যে গল্পটা বলছিলাম যে ওই মহিলার হাসি, তো শামুর চোখ দুইটা মানে কেমন একটা মমতা, মানে সে চাচ্ছে, তো চোখ দুটো আমার খুব মনে পড়ে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে দিব, যা ঠিক আছে দিব, বলে আমি বাড়ি চলে গেলাম। তারপরের দিন বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আমার বন্ধু রাজু তাজ এরা সবসময় আড্ডা দিই একসাথে, বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার সময় বলছি যে আব্দারটার কথা বললাম সামুর, যে সামুর সাথে এরকম দেখা, দুই দিন টাকা দিলাম, এখন আবার ওর নাকি ঠান্ডা লাগছে, সাদা চাদর নেবে। এই কথা বলা মাত্র ওরা হাসতে লাগছে, তো মানে আমি কিছু বুঝে উঠতে পারছি না, প্রচুর প্রচুর প্রচন্ড হাসছে তারা, যে কি ব্যাপার, তারা হাসছিস কেন? তো ওরা ফাজলামি করতে শুরু করলো আবার, যে কি চাইছে তোর কাছে? আমি বললাম যে চাদর, কত টাকা দিয়েছিস তুই? আমি কত টাকা দিয়েছিলাম মনে নেই আমার, বললাম যে হ্যাঁ দিয়েছি এটা সেটা, ওরা আরো হাসছে। তো আমি যখন সিরিয়াস হলাম যে কি ব্যাপার, মানে ঘটনাটা কি বল, তখন বলছে যে সামন্ত প্রায় সাত আট মাস আগে মারা গেছে। তো মানে এই কথা শুনে মানে আমিও বুঝতে পারছি না যে মানে ওরা কি আমার সাথে তাহলে কি ফাজলামি করছে নাকি?
সেটাই, কারণ আপনার সাথে সামুর তার আগে কয়দিন দেখা হয়েছে মোটমাট?
আমার মোট তিনবার,
তিনবার দেখা হয়েছে, এবং দুবার টাকা চেয়েছে, একবার চাদর চেয়েছে,
একবার চাদর চেয়েছে। মাঝখানে শুধু দুই দিন দেখা হয় নাই তার সাথে আমার, মানে চার পাঁচ দিন।
প্রত্যেকবার কি গোরস্থানের সামনে দেখা হয়েছিল?
প্রত্যেকবার গোরস্থানের সামনে,
এবং লাস্ট একবার যে কাছে,
কিন্তু আমি তাকে গোরস্থান থেকে আসতে দেখিনি।
আচ্ছা,
মানে তার আসাটা হয়েছে হঠাৎ, সে কোথা থেকে কোন দিক থেকে আসছে এটা আমার মনে হয়নি। আর মনে হয়নি এই কারণে যে একটা পাগল মানে আসতে পারে, আমার কাছে সেটা মনে হয়েছে। তো ওরা যখন বললো যে মানে সামু মারা গেছে, তখন আমি আমার ঘটনাটা মেলাতে পারলাম না, তখন আমি মানে কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে বিষয়টা আসলে আমার সাথে এই ঘটেছে। তো আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম, ওদের মধ্যে হয়তো কেউ বিশ্বাস করলো, কেউ করে নাই। কিন্তু এখন পর্যন্ত আমি যখন মানে যাই বাড়িতে, তো অনেকেই নাকি আমি নিজেও শুনেছি আমাদের এক কাকা আমাদের পাড়ার উনিও বলেছেন আমাকে যে সামুকে নাকি মানে ওর ওকে দাফন করা হয়েছে আমাদের ওই আমাদের কবরস্থান মানে রহনপুর কবরস্থানে খড়মোর কবরস্থানে তো দেখা যায় নাকি যে সামু ওই কবরের উপরে বসে চিকির করছে।
আচ্ছা
তো এই ঘটনাটা মানে আমিও চাই যে এটা কেউ যদি ভুল প্রমাণ করে দিতে পারতো আমাকে যে না তুমি ভুল দেখেছো
বা তোমার এই জিনিসগুলো ঘটেনি আসলে।
হ্যাঁ যে আসলে
আপনি অনেক খুশি হতেন,
আমিও অনেক খুশি হতাম যে আমার ভয় লেগেছে বা আমি খুব ভয় পেয়েছি বা আমার খুব খারাপ লেগেছে তা না, আমার ভালো লেগেছে যে একটা মানুষ দেখা দিয়েছে আমার কাছে, আমার কাছে কিছু চেয়েছে, আমার সেটা মানে ভিতরে ভালো লেগেছে। কিন্তু যখন মানুষ বলে যে না এসব কিছু না এটা তুমি ভুল দেখেছ, এখন দেখেছি তো আমি,
বুঝবেন আপনি মানে একদম
আপনি কি করে বুঝবেন যে আমি ভুল দেখেছি না ঠিক দেখেছি, দেখেছি তো আমি এবং আমি দেখেছি আমি সামুকেই দেখেছি এবং সে এসেছে। এবং আমিও চাই যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে যে না আসলে তুমি দেখোনি, কারণ আমার কাছে তো এখন এটা রহস্য হয়ে আছে যে কেন
আপনি আপনি একদমই বিলিভ করতেন না ব্যাপারগুলো যে এরকম হতে পারে বা এই ধরনের কিছু। সুতরাং এমন না যে মানে একটা জিনিস, একটা জিনিস পরপর তিনবার ঘটেছে আপনার কাছে এবং আপনি জানতেন না যে লোকটা জীবিত না মৃত।
হ্যাঁ আমি জানতাম না, কারণ হচ্ছে যে একটা পাগল বেঁচে আছে না মারা গেছে বন্ধুদের আড্ডার ভিতরে এটা একটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তো যখন আমি শুনলাম যে প্রায় সাত আট মাস আগে সামু মারা গেছে, তখন মানে আমি
ঠান্ডার হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব হলো,
আমি কি বলবো মানে বোঝাতে পারছি না যে এটা কি করে সম্ভব। যদি আসলে প্রত্যেকের জীবনে এরকম একটা করে ঘটনা ঘটতো তাহলে হয়তো বোঝানো যেত যে না ভাই যা দেখেছি মানে এটা বলে বোঝানো যাবে না।
চলছে দারুণ দারুণ সব ঘটনা, কিন্তু একটা ব্রেক না নিলে যে হয় না, একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক, চলছে ভূত এফএম, কেমন এনজয় করছেন আপনারা সবাই জানাচ্ছেন যদিও। এবং আমি দেখতে পাচ্ছি এখানে রুম্পা এস এম এস করছেন, এখানে আমাকে এস এম এস করছেন সোহানা, এস এম এস করছেন আমাকে সুমন, এস এম এস করছেন আমাকে রবিন, এস এম এস করছেন আমাকে আফতাব, এস এম এস করছেন আতেফ, এস এম এস করেছেন আমাকে এখানে দেখতে পাচ্ছি রাকিব, এবং এস এম এস করছেন আরো অনেকেই। এবং সবাই বলছেন যে না ভালোই লাগছে, এবং সবাই বলছে আবার কেউ কেউ বলছেন যে মানে নতুন কিছু হলেও ভালো লাগতো, মানে এখন বলছেন আবার আমি আমি খুব বিপদে পড়ে যাই যে এখন অনেকে হয়তো মনে হবে কি না এই এপিসোড গুলোর চাইতে তো যে এপিসোড গুলো এখন হয় সেগুলোই ভালো, আবার অনেকে মনে করবেন না আগের এপিসোড কত ভালো ছিল। তো যাই হোক, এগুলো আমাদেরকে ডিটেইলে লিখতে পারেন আপনি আমাদের ইমেইলে, এবং আমাদেরকে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত, এবং আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনি জানেন, আপনাকে ঘটনা পাঠাতে হবে, কারণ সামনের সপ্তাহে নিশ্চয়ই আজকের মতন করে আরেকটা এপিসোড আমরা করবো না। সুতরাং আপনাদের ঘটনা প্রচুর দরকার, এবং সেই জন্য আপনাদের যে ঘটনা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি আমি বলার আগে বলি যে আপনাদের মনে আছে আরফিন ভাইয়ের কথা, আরফিন ভাইকে আপনারা অনেক পছন্দ করেন এবং অনেকেই আমাদেরকে ইমেল করেও বলেন যে আরফিন ভাইকে আবার নিয়ে আসতে, কিন্তু উনি এত ব্যস্ত মানুষ উনি আসার সময় পান না, তো ওনাকে তো আনা সম্ভব হয় না। বাট ওনার ঘটনা আমাদের কাছে আছে, 2013 সালের ফেব্রুয়ারি মাসের একটা ঘটনা আমরা আপনাদের একটু শুনতে চাই, এবং এই ঘটনাটি আরিফিন ভাই এসে শুনিয়েছিলেন, চলুন শুনে আসি ঘটনাটি।
থ্যাংক ইউ রাসেল ভাই। রাসেল ভাই, আমার কাহিনীটা 1997 সালের, তখন আমি ম্যাট্রিক পরীক্ষা শেষ করে আমার নানু বাড়িতে গ্রামে বেড়াতে যাই। তো আমাদের গ্রামটা হচ্ছে কুমিল্লা দৌলতপুর, ইন্ডিয়ান বর্ডারের খুব কাছাকাছি, গুলতি নদীর পাড়ে।
আচ্ছা,
ইন্ডিয়ান বর্ডারের কাছে যেই অংশটা ওটার নাম হচ্ছে সীমন্তপুর, সীমন্তপুরের পরেই হচ্ছে আমাদের গ্রাম দৌলতপুর গ্রাম।
আচ্ছা,
তো যখন আমরা ওখানে আমি যখন ওখানে বেড়াতে যাই, প্রায় আমি অনেক ধরনের এক্সপিডিশন নিয়ে ব্যস্ত থাকি। তো এরকম একবার 1997 সালে পূর্ণিমার রাত ছিল আমার যতদূর মনে পড়ে, তো আমার সাথে আমার সমস্ত এক্সপিডিশনের একজন ফ্রেন্ড ছিল, ওই গ্রামেরই ছেলে, তার নাম রাজ্জাক, আমার থেকে 3-4 বছরের বড়। সে তো আমি ওকে যথারীতি বলে রাখি, রাত্রেবেলা আমরা প্রায় ঘুরতে বেরোতাম 9-10 পরে, রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে পড়তাম আমার নানু বাড়িতে তখন আমরা ঘুরতে বেরোতাম। তো আমরা এই গ্রাম ও গ্রাম ঘুরতাম। তো ও যথারীতি আমাদের দুজনের জন্য দুটো সাইকেল রেডি করে রাখে, আমরা সাইকেলে করে গুমতি নদীর পাড়ে বেড়াতে চলে যাই। তো পূর্ণিমার রাতে নদীর পাড়ে বসে হাওয়া খাবো, গল্প করবো, গান গাবো, এটা অন্যরকম একটা মজা ছিল। তো যথারীতি আমরা চলে যাই 9:10 দিকে গুমতি নদীর পাড়ে গিয়ে ওখানে গল্প করছিলাম। তো রাজ্জাক ওই গ্রামেরই ছেলে ছিল, সে ওখানে বর্ডারে স্মাগলিং এর সাথে কিছু তার জড়িত থাকার কিছু ব্যাপার স্যাপার ছিল। তো সে আমাকে বলেছিল যে ভাইয়া আমাকে আধা ঘন্টার জন্য আপনি একটু ছেড়ে দিবেন, আমার কিছু কাজ আছে, আমি দুটো লোকের সাথে দেখা করব। তো এটা বলে ও ওখান থেকে চলে যায়। এরপর আমি নদীর পাড়ে বসে চুপচাপ, মানে ফাল্গুন মাস ছিল আমার যতদূর মনে পড়ে, হাওয়া খাচ্ছিলাম, পূর্ণিমার রাত ছিল, অদ্ভুত একটা ফিলিং ছিল। তো আমার মনে হয় তন্দ্রা মতো লেগে আসে তখন। হঠাৎ আমি নৌকার বৈঠার আওয়াজ শুনে আমার তন্দ্রাটা ভেঙে যায়। তো আমি যেটা হয়েছিল যে আমি রাজ্জাক যখন চলে যাচ্ছিল, আমি রাজ্জাককে বলেছিলাম যে রাজ্জাক আমার খুব নদীতে নৌকা ভ্রমণ করতে ইচ্ছা করছে, মানে নৌকা চড়তে ইচ্ছা করছে, কোনোভাবে যদি কোনো জেলে বা মাঝি যদি দেখো কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো ও বললো যে ভাইয়া এই রাত্রেবেলা রাত 10 বাজে, এখন গভীর রাত গ্রামে, এখন আপনি কোনো মাঝি টাঝি এক্সপেক্ট করেন না। তো আমরা যেখানে বসেছিলাম তার কিছু দূর সামনেই হচ্ছে একটা নদীর ঘাট আছে। তো ওই ঘাটের কাছে কিছু নৌকা বাঁধা থাকতো সবসময়, জেলেপল্লির নৌকা। আর সীমন্তপুরে ওখানে আপনার একটা জেলেপল্লি আছে, ওই জেলেপল্লিতে 150-200 জেলে পরিবার থাকে, তারা সব ম্যাক্সিমাম হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। আর ওই জায়গার একটা ছোট্ট একটা বর্ণনা আমি একটু বলি, সেটা হচ্ছে নদীর ওই পাড়টা, গোমতী নদীর ওই পাড়টা নো ম্যানস ল্যান্ড, ইন্ডিয়া বা বাংলাদেশের কারো সীমান্তে নেই। কিন্তু ওই নো ম্যানস ল্যান্ডের মধ্যে ওটা হচ্ছে লো ল্যান্ড, ধানি জমি, ওখানে ধানি জমির কিছুটা দূরে ওখানে একটা কালী মন্দির আছে এবং একটা শ্মশান ঘাট আছে ছোট। ওই সনাতন ধর্মাবলম্বী যারা এই পাড়ে থাকতো তারাই ওটা ইউজ করত। এবং কথিত আছে, গ্রামের মানুষ বলে যে আজ থেকে আপনার 40 বা 60 বছর আগেও ওখানে নরবলি প্রথা ছিল ব্রিটিশ আমলে, এবং এটা আমি বলছি 97 থেকে 40 বা 60 বছর আগে, এবং 20 বছর আগে পর্যন্ত ওখানে আপনার পাঠা বলি দেওয়া হতো ওই কালী মন্দিরে, এবং সনাতন ধর্মাবলম্বীরা তারা প্র্যাকটিস করতেন, তাদের ধর্ম প্র্যাকটিস করতেন। তো এরপর থেকে বিভিন্ন ঘটনা এবং এরকম কিছু ইনফ্লুয়েন্সিয়াল কিছু ঘটনার কারণে ওই কালী মন্দিরটা পরিত্যক্ত হয়ে যায়। এবং আমরা ওই গ্রামে যতদূর জানতাম যে ওই মন্দিরটা বিভিন্ন বাজে কাজে ব্যবহার করা হয়, স্মাগলাররা ইউজ করে, তারা তাদের স্টোর হিসেবে ওটাকে ইউজ করে। তো ওইদিকে কেউ যেতে চেত না রাতের বেলা, অনেক খুন খারাপিও হয়। তো এই ঘটনাগুলো আমার তখন জানা ছিল। তো আমি নদীর পাড়ে বসে যখন এরকম ঝিমুচ্ছিলাম, রাজ্জাক চলে গিয়েছিল, ঠিক ওই মুহূর্তে আমার তন্দ্রাটা ভেঙে যায়। আমি বৈঠার আওয়াজ শুনতে পাই, নৌকার মধ্যে একজন নৌকা বেয়ে আমার দিকে আসছে। তো হঠাৎ আমার মনে হয় যে রাজ্জাক হয়তো যেতে 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 ঘাটের কাছে গিয়ে কোনো মাঝি বা কাউকে দেখেছে, তাকে বলেছে, সামনে আমার কথা বলেছে, বলে আমার দিকে পাঠিয়ে দিয়েছে। তো আমার মনে আছে ওই সময় নদী পার হতে 50 পয়সা লাগতো। আমার ধারণা ছিল যে আমি যদি 1 ঘন্টাও মনের ফুর্তি নিয়ে ঘুরি, হাইয়েস্ট হয়তো 10-20 টাকা দিলে মাঝি খুশি হয়ে যাবে। তো আমি যথারীতি চিৎকার করে ডাকতে থাকি, চাচা আমাকে একটু নিয়ে যান, আমাকে একটু একটু নৌকা দিয়ে ঘুরাই নিয়ে আসেন, আমি আপনাকে খুশি করে দিব। তো আমার কথার কোনো রেসপন্স ছিল না। বাট যিনি নৌকা নিয়ে আসলেন, আমি চাঁদের আলোতে দেখলাম যে বৃদ্ধ মতো একটা মানুষ, সাদা দাড়ি, সাদা চুল, একটা গামছা পেঁচানো তার মুখের মধ্যে, মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, খালি গা, একটা লুঙ্গি পরা, সাদা লুঙ্গি পরা। তো সে নৌকাটা ভেড়ানোর সাথে সাথে আই ওয়াজ সো এক্সাইটেড যে আমি মোটামুটি লাফ দিয়ে উঠে যাই তার নৌকায়, এবং উঠে বসে আমি মানে এত এক্সাইটেড ছিলাম যে আমি হয়তো তার কোনো কথা এক্সপেক্টও করিনি, খেয়ালও করিনি, অলরেডি আমাকে নিয়ে নৌকা চলতে শুরু করেছে। কিছু দূর যাওয়ার পর আমার হঠাৎ মনে হয় যে সে আসলে কোনো রেসপন্স দিচ্ছিল না আমাকে, সে জাস্ট একটা গোঙানির মতো একটা সাউন্ড করছিল, একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পরপর এই টাইপের, মানে এই টাইপের একটা সাউন্ড করছিল, মানে তার সাউন্ডের ডেপথ অনেক বেশি ছিল। তো যাই হোক, আমি তার সাথে কথা, মানে আমার কথা বাড়ানোর ইচ্ছা থেকেই হোক, আমি জানার চেষ্টা করি, আমি জিজ্ঞেস করি যে তার নাম কি এই সেই, সে যেটা বলে তার নাম হচ্ছে তারামন। দুই তিনবার বলার পরে, দুই তিনবার জিজ্ঞেস করি, তারপরে সে দুই তিনবার রেসপন্স করার পরে আমি বুঝতে পারি তার নাম হচ্ছে তারামন। তারপরে তার ফ্যামিলি সম্পর্কে জানতে চাই, সে বলে যে তার স্ত্রী মারা গেছে, তার একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে বিনা পানি। এবং এইভাবে আমাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা চলে। তো যখন আমি বিনা পানি সম্পর্কে তার কাছে জানতে চাই যে আপনার মেয়ে কি করে, কত বড় হয়েছে, আমি খেয়াল করি যে তার মধ্যে কেমন যেন একটা আক্রোশ, একটা আক্রোশে প্রচণ্ড রেগে যায়, এবং আমার কথার জবাব না দিয়ে তার ওই গোঙানির মতো সাউন্ডটা আবার আসতে থাকে। এবং মানে আমি যেহেতু তার গামছা দিয়ে তার মুখটা মোড়া ছিল, আমি ঠিক ক্লিয়ারলি তার চেহারাটা দেখতে পাইনি। তো এইভাবে চলতে চলতে কথা চলতে চলতে আমি খেয়াল করলাম আমরা প্রায় নদীর মাছ পার হয়ে ওই পারের দিকে যাচ্ছি। তো কিছুক্ষণের জন্য আমি নৌকার মধ্যে হেলান দিয়ে আকাশ দেখছিলাম, পরিষ্কার আকাশ ছিল, আমার খুব ভালো লাগছিল পূর্ণিমার রাতে। হঠাৎ একটা চিৎকারে, ওই পার থেকে একটা চিৎকারে, সেই লোল্যান্ডে যে ধানি জমি ওই পার থেকে একটা চিৎকার আসলো। আমি উঠে বসলাম নৌকার মধ্যে এবং উঠে বসে দেখলাম যে একটা মানে কত হবে 16-20 বছরের একটা মেয়ে, 16-20 বছরের মধ্যে একটা মেয়ে, সে চিৎকার করে গালাগাল করছে এবং সে চিৎকার করে কিছু বলার চেষ্টা করছে। এবং এই পার থেকে দেখলাম যে তারামন মাঝি সেও বইটা হাতে নিয়ে চিৎকার করে নৌকার মধ্যে প্রায় পারলে দাঁড়িয়ে যাচ্ছে, ওই অবস্থায় সে চিৎকার করে সমস্যার জবাব দিচ্ছে। তো ঘটনার আকস্মিকতায় আমি হয়তো তখন মানে কি করতে হবে বুঝতে না পেরে আই ওয়াজ জাস্ট থিংকিং যে মানে আমি জানি যে আমি সাঁতার পারি, খুব বেশি বিপদ দেখলে আমি হয়তো ঝাঁপ দিব, তো সাঁতরে চলে যাব। তো এই অবস্থার মধ্যে আমি দেখলাম যে দুজনেই খুব এক্সাইটেড, মেয়েটা চিৎকার করতে করতে তখন ওই কালী মন্দিরের দিকে, ধান ক্ষেতের আল ধরে কালী মন্দিরের দিকে ছুটে দৌড় দিল এবং তারামন মাঝিও প্রচন্ড আক্রোশে নৌকা নিয়ে ঠিক ওই বরাবর ওই পারের দিকে যাচ্ছে, মেয়েটার দিকে যাচ্ছে। যেতে 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 এবং এত জোরে উনি নৌকাটা চালাচ্ছিলেন, মানে বইটা এত জোরে মারছিলেন যে আমার ধারণাটা যে ভুল ছিল, আমি ভাবছিলাম উনি বৃদ্ধ, ওনার শরীরে এত শক্তি থাকার কথা না যে নৌকার বৈঠক প্রচন্ড জোরে উনি আঘাত করছিলেন। তো যাই হোক, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে উনি একটা ভালো ডিস্টেন্স কাভার করে ওই পারে পৌঁছে যান এবং ওই পারে সে নৌকাটা কোনো মতে ধাক্কা দিয়েই লাভ দিয়ে নেমে মেয়েটার পেছনে ছুটতে থাকেন। ঘটনাটা প্রলং করেছিল হয়তো 4 থেকে 5 মিনিট, আমি জাস্ট ওই সময়টা হয়তো অ্যাস্টোনাইস হয়ে ওয়েট করছিলাম যে আমি কি করব, আমি জাস্ট বুঝে পাচ্ছিলাম না। যখন তারা চলে গেল দৌড়ে, তখন আমি হঠাৎ করে আমার সম্বিত ফিরে আসে এবং আমি চিন্তা করতে থাকি, আমি নৌকার মধ্যে তখন একা বসা, নৌকাটা ওখানে পাড়ে ভেড়ানো এবং চিন্তা করতে থাকি যে আমাকে কি করতে হবে, আমি কি করব। তো কিছুক্ষণ পর আমি দেখি যে আর কোনো মানুষজন নাই, তারা চিৎকার করতে করতে কালী মন্দিরের দিকে চলে গেছে এবং মোটামুটি নিরিবিলি আমি একা বসে আছি। তখন নৌকাটা নিয়ে আমি কোনো মতে, প্রবাবলি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি নৌকা চালাই, তো কোনো মতে আমি নৌকা নিয়ে এই পারে চলে আসি। এই পারে চলে এসে আমি নামি, কিছুক্ষণের মধ্যে রাজ্জাক ছুটতে ছুটতে আসে, যে ছেলেটা আমার সাথে এসেছিল, সে ছুটতে ছুটতে এসে বলে, ভাই আপনি কোথায় ছিলেন? আমি বললাম, কেন তুমি আমাকে দেখুনি? তখন সে আবার জিজ্ঞেস করে, এই নৌকাটা কার? আমি বলি যে কেন তুমি আমাকে নদীতে দেখুনি, ওই পারে দেখুনি? তখন বলে, না না, আমি তো আপনাকে খুঁজে গেছি, আমি আপনাকে চিৎকার করে ডেকেছি, আপনি কোথায় ছিলেন? আপনি তো ছিলেন না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে জাস্ট এতটুকু বলো তারামন মাঝি নামে কাউকে ছিল? তো ও আমাকে বলে যে ভাইয়া, এই জেলেপল্লিতে 150 থেকে 200 জেলে আছে, তাদের হাজার হাজার পরিবারে অনেক মানুষ, আমি কিভাবে চিনব? তো আমি বলতেছি, রাজাক একটা কাজ করো, তুমি আমাকে একটু জেলেপল্লিতে নিয়ে যেতে পারো? তখন সে বলল, ভাইয়া এই মাঝরাতে আপনাকে জেলেপল্লিতে কেউ আপনার সাথে দেখা করবে, আমরা কালকে আসব, আমরা আগামীকাল আসব, আমার পরিচিত, সে আবার সাথে অ্যাড করে যে আমার পরিচিত একজন জেলে আছেন অনেক পুরানো, তার নাম হচ্ছে দানু মাঝি, এই নামে সবাই তাকে ডাকে, তো তার বয়স প্রায় 70-80 বছর, আমি তার কাছে আপনাকে কালকে নিয়ে যাব। তো কথা মতো যথারীতি আমরা পরের দিন আমি আর রাজ্জাক আবার সেই জেলেপল্লিতে আসি। জেলেপল্লিতে এসে সেই দানু মাঝির সাথে দেখা করি, তার উঠানে বসি, চা খাই, কিছুক্ষণ গল্প করি এবং গল্পের এক পর্যায়ে আমি যখন জানতে চাই, আচ্ছা আপনি তারামন মাঝি নামে কাউকে চিনেন? উনি হঠাৎ করে কেবল যেন আক্রোশ দিয়ে, মানে ওনার দাঁত কিটপিট করছিলেন, চোখের মধ্যে প্রচন্ড একটা বিরক্তি ছিল, উনি আমার দিকে তাকালেন। আমি সেকেন্ড টাইম, থার্ড টাইম তাকে জিজ্ঞেস করলাম, আপনি তারামন মাঝি নামে কাউকে চিনেন? আমাকে যে শুধু বলেন। উনি বলছেন, আপনাকে কি করেছে? আমি বললাম যে আমাকে কিছু করেনি চাচা, আপনি শুধু আমাকে বলেন আপনি চেনেন কিনা। তো উনি কিছুতেই বলতে চাচ্ছিল না, উনি বারবার আমাকে রিপিট কোয়েশ্চেন করছিল যে আপনাকে কি করেছে, আপনাকে কি করেছে। আমি বললাম যে আমাকে কিছু করেনি, আপনি শুধু আমাকে বলেন আপনি চেনেন কিনা। তখন বলে যে হ্যাঁ চিনতাম, আজ থেকে 30 বছর আগে চিনতাম, উনি ছিলেন, উনার ওয়াইফ মারা গেছেন কোনো একটা অসুখে, ওনার একটা মেয়ে ছিল, নাম বিনা পানি, মেয়েটাকে, মেয়েটা একটা মুসলমান ছেলের সাথে, এই গ্রামেরই এক মুসলমান ছেলের সাথে তার প্রেম হয়, প্রেম থেকে তারা ভেঙে গিয়ে বিয়ে করে এবং ছেলেটার সাথে মেয়েটা পালিয়ে যায়। তারপর তারামন মাঝি বহুদিন হন্যে হয়ে তাকে খোঁজে এবং একটা সময় তাকে ওই ছেলের কাছ থেকে ধরে নিয়ে আসে, জোর করে ধরে নিয়ে এসে তাকে উনি ডিসাইড করেন যে তাকে তার নানু বাড়িতে পাঠিয়ে দিবেন, নানু বাড়ি অনেক দূর। তো একদিন তাকে তার কাপড় চোপড় সব গুছায় তাকে নিয়ে ওই নদীতেই নৌকা দিয়ে নিয়ে যাচ্ছিলেন তার নানু বাড়ির দিকে। পথে বাবা মেয়েতে প্রচন্ড ঝগড়া হয়, ঝগড়া থেকে ঝগড়ার এক পর্যায়ে তারামন মাঝি প্রচন্ড ক্ষেপে গিয়ে তার মেয়েকে ওই পানিতে গুমতি নদীতে ডুবায় মেরে ফেলেন এবং ওই গুমতি নদীতেই তাকে ফেলে দেন। সবাই তাদের দুইজনকে চলে যেতে দেখেছে। পরদিন সকালবেলা যারা দেখেছে, পাহাড়ের থেকে যারা দেখেছে যে মেয়ে বাবা মেয়েতে এরকম ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, অনেকে দেখেছে। কেউ কেউ দাবি করেছে যে তারা দেখেছে তারামন মাঝি নিজের হাতে তার মেয়েকে খুন করেছেন। তো পরদিন ওই মেয়ের লাশ পাওয়া যায় নদীতেই এবং সেই দিন থেকে তারামন মাঝিকে 30-40 বছর পার হয়ে গেছে, তারামন মাঝিকে আর কেউ কোনোদিন কোথাও দেখেনি। তো অনেকে বলে উনি নিজের মেয়েকে মেরে নিজেও আত্মহত্যা করেছে, অনেকে বলেন উনি অনেক দূর কোথাও চলে গিয়েছেন। যাই হোক, এই ঘটনাটা শোনার পর আমি ওখান থেকে চলে আসি, আমার খুব খারাপ লাগতে থাকে একটা সময়। তো পরদিন বিকালবেলা, এর পরদিন বিকালবেলা আমি আমার গ্রামেরই এক, আমাদের একটা ফুটবল টুর্নামেন্টের মতো ছিল, আমি পাশের গ্রামের সাথে ফুটবল খেলতে যাই। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার পর তারপর আমরা ফুটবল টুটবল খেলে আমরা পুকুরে ঝাঁপ দিতাম। তো এটা আমাদের একটা মজা ছিল। তো আমি রাজ্জাককে বলি, রাজ্জাক চল আমরা বড় পুকুরে গিয়ে ঝাঁপ দিব। তো রাজ্জাক বলে ভাইয়া আমার জ্বর আসবে, আপনি ঝাঁপ দেন। তো আমি একাই যাই, আমি বড় পুকুরে গিয়ে ঝাঁপ দিই। আমি কিনারে দাঁড়াই, আমার যতটুকু মনে আছে বুক পানি ছিল, আমি গোসল করতে থাকি। গোসল করে আমি জাস্ট পানিতে ডুব দিলাম। পানিতে ডুব দিয়ে আমি যখন চোখ খুললাম, আমি দেখলাম সবুজ পানি এবং সেই পানির মধ্যে আমি পরিষ্কার দেখতে পেলাম যে একটা মেয়ে 16-20 বছর মতো বয়স হবে, সে চিৎকার করছে। আমি তার বিভৎস চেহারাটা দেখলাম, সে প্রচন্ড জোরে চিৎকার করছে, তাকে কেউ জোর করে পানির নিচে ডুবিয়ে মেরে ফেলছে। এবং আমি এটা হজম করতে পারছিলাম না, আমি আমার সারা গা কাঁপছিল। আমি পানি থেকে উঠে আসার চেষ্টা করি, যখন আমি উঠে আসতে চাচ্ছিলাম আমি দেখলাম আমার মাথার উপর পানি শেষ হচ্ছে না। আমি 7-8 কাঁদছি অনেক দূর পর্যন্ত এবং একটা পর্যায়ে আমি দুর্বল হয়ে পড়ি। ঘটনাটা 3-4 মিনিট ধরে ঘটতে থাকে হয়তোবা, বাট আমার কাছে মনে হচ্ছিল যে আমি বহু সময় ধরে সাঁতার কাটছি পানির উপরে আসার জন্য। আমি চেষ্টা করতে থাকি উপরে আঠার, একটা পর্যায়ে আমার হাত পা কাঁপতে থাকে এবং আমি মনে মনে আয়তুল কুরসি মনে করতে থাকি। আমার ধারণা ছিল না, আমার ধারণা হচ্ছিল যে আমি হয়তো ওখানেই শেষ হয়ে যাব। দেন অনেকক্ষণ সাঁতার কাটার পরে আমার কাছে মনে হলো যে আমি জাস্ট নিঃশ্বাস নিতে পারছি। আমি হঠাৎ আকাশ দেখলাম, আমার মুখটা ভেসে উঠলো, আকাশ দেখলাম এবং আমি অবাক হয়ে যখন দেখলাম, আমি খেয়াল করে দেখলাম যে আমি ঠিক পুকুরের মাঝখানে। পুকুরের মাঝখানটা অনেক গভীর ছিল, আমি আগে থেকেই জানতাম এবং কোনো অবস্থাতেই আমি পুকুরের মাঝখানে সাঁতার কেটে আসিনি। তো রাসেল ভাই, আমার ঘটনাটা এখানেই শেষ হয়। আমি এখনো যখন এই ঘটনাটা মনে করি আমার গা শিউরে উঠে।
ওকে, আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনার এমন একটা চমৎকার ঘটনার জন্য।
একটু কম্পেয়ার করতে হলে তো মানে একেবারে রিসেন্ট কোনো ঘটনা শোনাতে হয়, তাই না? 2015 সালে আমরা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনেছিলাম, মনে আছে আপনাদের? খুব বেশি দিন আগে, মানে বেশি দিন একেবারেই খুব বেশি দিন আগে, 2-3 মাস আগে। এবং আপনারা নিশ্চয়ই এমন কাউকে চিনতেও পারেন যিনি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিলেন, এরকম তো ডেফিনেটলি চিনেন আপনারা। আমরা অনেক সময় অনেকের কাছ থেকে এরকম খবর পাই যে উনি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন, রেডিও ফুটিতে এসেছিলেন এরকম এবং একজন এবং 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 অনেকে এরকম ঘটনা শুনেও যান। এবার শুনে আসবো
আপনার ঘটনাটা কোথায় ঘটেছিল ভাইয়া?
গ্রামের বাড়িতে।
গ্রামের বাড়িতে, নামটা শুনি। নাম বলতে পারবেন না? ওকে, কোনো সমস্যা নাই। আপনি গ্রামে যান না কত বছর হবে?
2 বছর।
2 বছর কি হয়েছিল আপনার ঘটনা শুনি আমরা।
আমি দীর্ঘদিন থেকে, সকলকে ধন্যবাদ, ধন্যবাদ বিশেষ করে আসল ভাই, আমি 2009 সাল থেকেই ঢাকায় থাকি। তো 9-10-11 সাল পর্যন্ত একটানা ছিলাম, তারপর মাঝে মাঝে গেছি, 11-র পরে বাড়ি চলে যাই। মানে আমার একটা অভ্যাস ছিল যে আমি মানে আত্মনির্ভরশীল একটু হতে ভালোবাসি, আর আমার এলাকায় ব্যবসা ছিল, ব্যবসা বলতে আমি ডিজাইনার, তো নিজে কিছু করতে চেয়েছিলাম, সেই জন্য আমি ফিরে যাই। ফিরে যাওয়ার পরে 2012 সাল পর্যন্ত আমি আমার কাজ চালিয়ে যাই খুব সুন্দরভাবে। তো এলাকায় থাকার সুবাদে স্থানীয় একটা মেয়ের সঙ্গে আমার রিলেশন হয়ে যায়। রিলেশন হওয়ার পর দীর্ঘদিন চলতে থাকে, মোটামুটি 7-8 মাস কোনো সমস্যা হয়নি। তারপর শুরু হতে থাকে সমস্যা, পারিবারিক সমস্যা, যেটা সাধারণত গ্রামের রিলেশনগুলোর ক্ষেত্রে হয়। তো সমস্যা যখন হতে থাকে তো আমার পরিচিত আমার একটা তথ্য দিই যে আমার গ্রামে আমি প্রথম কম্পিউটার অপারেটর বা আমি প্রথম কম্পিউটার নামক জিনিসটা নিয়ে গেছি, সেই সুবাদে আমার ব্যাপক পরিচিতি ছিল। তো পরিচিতি থাকার ফলে অনেকেই বলতেছিল যে যে মেয়েটার সঙ্গে তোমার রিলেশন সেটা নিয়ে তো সমস্যা হচ্ছে, ওর চাচা তো জানো খুব খারাপ, উনি ওর চাচা আপনার খারাপ কবিরাজ বা এই জাতীয় খুব একটা ইয়ে ছিল, বদনাম ছিল এলাকায়। আর আরেকটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলি, তখন আমরা ক্লাস সিক্স সেভেনে পড়ি, সিক্স কি সেভেন, তো আমাদের এলাকায় ইয়ে আসতো আপনার একটা ম্যাজিক শো আসছিল, ম্যাজিক শো ওই লাইভ আমরা দেখছিলাম। তো হঠাৎ করে ম্যাজিশিয়ান অজ্ঞান হয়ে যায় স্টেজে, স্টেজে অজ্ঞান হওয়ার পরে উনি সুস্থ হয়, মানে তখনই সুস্থ হওয়ার পরে উনি জানি কি করে ওই স্টেজের মানে দর্শকের সারি থেকে ওই যে ওদের চাচা উনি কিন্তু তখন চিৎকার করে ওঠে, তখন মানে ওখানেই বলে যে এ আমাকে বান মেনেছিল এবং ওই ম্যাজিশিয়ানও কিছু একটা করেছে। তো তখন থেকে ওনার পরিচিতিটা আরো বেশি কিন্তু হয় যে উনি আসলে একটা খারাপ কিছু জানে বা করে, আর দেখতেও একটা ভয়ঙ্কর টাইপের চেহারা, দেখ সেটা কথা নয়। তো অনেকেই বলে, তো আমি তখন এগুলো আমি কখনোই বিশ্বাস করতাম না, আমি কিন্তু দুর্দান্ত সাহসী ছিলাম। সাহসী বলতে এমন, আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে ইকবাল নাম, আমার ফ্রেন্ড মানে কবিরা জিনিসটা খুব বিশ্বাস করত, সে এক মেয়ের মানে মেয়েকে মেয়ের সঙ্গে প্রেম করার জন্য তাবিজ তাবিজ করতো। তো সে তার যে জিনিসগুলো এগুলো আমি কালেক্ট করে দিতাম, কালেক্ট বলতে কবিরাজ ওকে দিত যে এই তাবিজে কবরে পোতাইতে হবে এখানকার যে কালী
পূজা, হেল্প করতেন,
হেল্প না আমি একাই যেতাম।
আচ্ছা
আচ্ছা, তো এত সাহসী ছিলাম কিন্তু আমি কখনো এইসব বিশ্বাস করতাম না, নিজের না এটা ফলস এগুলো। তো তারপর হঠাৎ করে আমি খুব ঘন ঘন অসুস্থ হতে থাকি, ঘন ঘন অসুস্থ হতে থাকি, অসুস্থ বলতে প্রচুর মাথা ব্যথা করে, হঠাৎ করে জ্বর আসে, আবার সুস্থ হয়ে যাই। তো আমাদের মনে হচ্ছিল যেটা হয়তো বা শারীরিক কোনো সমস্যা, ডাক্তার কাছে যাই, ডাক্তার ওষুধ দেয়, এগুলো এগুলো খেয়ে মানে সেরকম কোনো কাজ হয় না, ঘন ঘন অসুস্থ হচ্ছিলাম আমি। আর এদিক দিয়ে এমন একটা একটা ছেলে, ওর বাড়ির একদম কাছের ছেলে, ও একদিন আমায় এসে বলে যে আমার সঙ্গে হঠাৎ আমি ফোন দেয়, ফোন দেওয়ার পরে দেখা করে আমার, তো অনেক জুনিয়র তো আমায় অনেক সম্মান করতো। তো ছেলেটা বলে যে ভাই এরকম সমস্যা হচ্ছে, ওর চাচা কিন্তু আসলে আপনাকে কিছু করবে, আমরা তো একদম পাশের বাড়ি, আমরা সেটা জানি, এই নিয়ে বাড়িতে খুব আলোচনা হচ্ছে। এর মধ্যে কিন্তু মেয়েটার সঙ্গে আমার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ওর বাড়িতে ও মানে ফোন টোন কোনো ব্যবহার করতে দিত না। তো আমার সঙ্গে যেদিন ঘটনাটা মেইন ঘটে তার ঠিক আগের দিন, আগের দিন আমি একটু মানে একটু বেশি অসুস্থ হই, মানে বিশেষ করে মাথা খুব মাথা ব্যথা। তো আমার বাড়ির পাশেই একটা লিচু বাগান ছিল, এখনো আছে, লিচু বাগানের পাশে হচ্ছে খেলার মাঠ, তার পাশে হচ্ছে নদী, নদীটা হচ্ছে শ্মশানঘাট। তো শ্মশানঘাটটা ছিল আমার ঘোরার বা সময় কাটানোর অন্যতম একটা প্রিয় জায়গা,
আপনি মাঝে মাঝে যেতেন সেখানে?
মাঝে মাঝে যেতাম এবং রাতেও যেতাম, অনেক গভীর রাত পর্যন্ত আমি সেখানে থাকতাম। আর থাকার অনেকগুলো কারণ হচ্ছে যে মানে জায়গাটা খুব সুন্দর এবং কোনো ইয়ে নেই, নিরিবিলি একদম খুব ভালো, সেজন্য আমি যেতাম। তো সেদিন আমি বাড়ি থেকে সন্ধ্যার পরে বের হলাম, সন্ধ্যার পরে ও তার আগে একটা ঘটনা, সেদিন বিকেলে আমি আমার বাজারে চা খাচ্ছিলাম, ফুটপাতের দোকানগুলোতে গ্রামের বাজার, তো দোকানে বসে চা খাচ্ছিলাম। তো ওর চাচা মানে ঠিক আমার পাশে মানে সামনের চেয়ারটায়, সামনের চেয়ারটায় বসে এসে চা খায়। তো বিষয়টা আমার কাছে তেমন কিছু মনে হয়নি। তো সন্ধ্যার পরে আমি বাড়ি থেকে লিচু বাগান যাচ্ছিলাম, লিচু বাগান দিয়ে ওই শ্মশানঘাটে যাবো তারকে। তো যাচ্ছিলাম, তো লিচু বাগান পার হলাম, লিচু বাগান পার হয়ে মাঠ যাচ্ছি। তো লিচু বাগান থেকে মাঠের দূরত্বটা বলা যায় সর্বোচ্চ 30 সেকেন্ড রাস্তা, এবং রাস্তা অনেক প্রশস্ত, কোনো 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 ঘাস নেই, একদম মানে ফ্রেশ রাস্তা। ওই তো যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমি থামলাম, থামার পরে মানে সিগারেট জ্বালাম হঠাৎ করে, মানে এইরকম একটা খেয়াল হলো যে সিগারেটটা জ্বালাই, মানে ম্যাচ দিয়ে সলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখি সামনে একটা সাপ, এবং সাপটা আমার মানে আমি বাস্তবে এত বড় সাপ কখনোই দেখিনি। তো আমার হাতে মোবাইল ছিল, মোবাইলে টর্চ জ্বালাইলাম, 2-3 সেকেন্ড সময় লেগেছে সাপটা উধাও, আশেপাশে যাওয়ার কোনো জায়গা নেই, এত তাড়াতাড়ি আর এই সাপ কোথাও যেতে পারবে না। তো জিনিসটা একটু অন্যরকম লাগলো। তো যাক, মাঠ চলে গেলাম, মাঠে 10-15 মিনিট ছিলাম, তারপর চলে গেলাম নদীর পাড়ে, নদীর পাড়ে শ্মশানঘাটে গেলাম। তো সেদিন অন্ধকার ছিল মোটামুটি। তো শ্মশানঘাটে আমি জীবনে অসংখ্যবার গেছি, কখনো ভয় পাইনি। তো সেদিন মানে অনেক দূর থেকে একটা জিনিস আমার চোখে আসতেছিল যে কিছু একটা সামনে বসে আছে। তো প্রথমে ভাবলাম হয়তো বা কেউ এসে বসে আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিকেলে করে প্রায় নদীর শ্মশানঘাটে একটা লোকের দেখা হতো আমার, উনি হিন্দু মানুষ। তাই আমি প্রথমে ভাবছি যে উনি হয়তো বা বসে আছে, উনি তো আসে শ্মশানে। তো ওনার নাম ধরে ডাকছি, তো সাড়া দেয়নি। তারপর আমি আরো একটা আগাই যে দেখি বিষয়টা কি। যাওয়ার পরে ভয় লাগছিল হঠাৎ করে। তো আমি যখন ওই ছায়ামূর্তিটা বলি, মানে মানুষ বসে থাকলে যতটুকু দেখা যায়, তো ওটার একদম সামনে দাঁড়িয়ে দেখি কিছুই নেই। বাট তার কয়েক সেকেন্ড আগেও আমার মনে হচ্ছিল কিছু একটা দেখছি আমি, সামনে কিছু একটা বসে আছে। তো প্রচুর ভয় লাগে আমার, প্রচুর। তো আমি সেখানে আর কোনো দেরি করিনি, চলে আসছি। চলে আসার পরে বাড়িতে আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল, মানে আরো মানে অনেক গুণ বেড়ে গেল মাথা ব্যথা। তো আমার একটা অভ্যাস ছিল যে আমি প্রতিদিন ডায়েরি লিখতাম প্রতিদিন। তো আমি লাস্ট ওই সেদিন লিখছি যে আমার দুইটা লাইনে লিখছি যে আমার প্রচন্ড মানে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, একটু ঘুম প্রয়োজন। আমি জাস্ট এইটা লিখছি। লেখার পর সেদিন আমি ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরের দিন সকালে উঠলাম। সকালে উঠে আমি লিচু বাগান গেলাম নাস্তা করার পরে। তো লিচু বাগান যে বসে করছি, তার কিছুক্ষণ পর 10-15 মিনিট পরে, হয়তো বা 10-15 মিনিট বেশি হতে পারে, আমার বড় বোন আসছে। বড় বোন এসে আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। আর আমি ভাবতেছি যে ব্যাপারটা কি, এবং বড় বোন আমাকে টেনে নিয়ে যাচ্ছে কেন, মানে কিছু বললাম না।
তবে আপনি আর আপনার মধ্যে নাই আসলে।
তো আমি আমার বাড়ি নিয়ে গেল, বাড়ি নিয়ে যাওয়ার বিছানায় খাটায় বসাইলো। বসানোর পরে মা আমার জড়াই ধরে কাঁদতেছে। আমার ভাগ্নি, আমার ভাগ্নি আমার খুব ভালোবাসে, তো সে আমার জড়াই ধরতেছে। আমি বুঝতেছি না যে কি হচ্ছে। আমি তো মানে আমি আমি মনে করতেছি আমি তো কিছুই করতেছি না, আমি কোনো অ্যাবনরমাল আচরণ করছি না, এরা এমন করতেছে কেন। তো আসে মানে আস্তে আস্তে কয়েক মিনিটের মধ্যে মানে আমার পাড়া প্রতিবেশী সবাই এসে হাজির হয়ে গেল। ঠিক আছে, সবাই আমার দেখতেছে, আমি খাটে চুপচাপ বসে আছি। আমি ওদের জিজ্ঞেস করবো যে কি হচ্ছে কি হচ্ছে। এই এক কথা হচ্ছে, এই কিছুদিন আগে একটা শর্ট ফিল্ম বেরিয়েছে অহল্লা নাকি নাম, অহল্লাদের যে সর্বশেষ সিনটা, যে পুতুলের মধ্যে আটকে আছে, চিৎকার করতেছে কিন্তু কেউ শুনতেছে না। মানে আমার পরিস্থিতিটা হচ্ছে এইরকম, আমি বলতে যাচ্ছি যে কি হয়েছে, হঠাৎ আমায় আমায় এমন করতেছে কেন। ভাত আনলো, ভাত খাওয়াই দিচ্ছে, হা করতেছে, আমি হা করতেছি। ভাত খাওয়ানোর পর ছোট ভাই এসে এটা সেটা করতেছে, আমার 1-1.5 ঘন্টা পর পর ওয়াশরুমে নিয়ে যাচ্ছে, আমি ওয়াশরুমে যাচ্ছি। আমি বুঝতেছি যে আমি মানে তখন আমি বুঝে গেছি যে আমি হয়তো বা আমি মানে আমি যে কিছু করতে পারছি না নিজ থেকে,
এটা সবাই বুঝতে পারছে।
হ্যাঁ, এবং আমার নিজেও বুঝে গেছে যে আমার কোনো ক্ষমতা নাই, বুঝছি আমি যে আমার কিছু আমি।
তারপরে আপনার অন্য সবাই যে যেটা করছে আপনাকে দিয়ে করাচ্ছে, আপনি সেটাই করছেন। আপনি আপনাকে যদি কেউ বলে যে আসো, আপনি আপনার ওই কন্ট্রোল নাই, যেতে ইচ্ছা করুক আর না করুক আপনি সেখানে চলে যাচ্ছেন। যদি কেউ বলে যে ওখানে যে বসো, তাহলে বসে পড়ছেন, এরকম।
হ্যাঁ,
মানে অন্যের ইচ্ছায় চলছেন আপনি, অদ্ভুত ব্যাপার।
তো বিকেল দিকে এক হাফেজ আসে, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক। তো হাফেজ সাহেব আসার পরে উনি আমার মাথায় অনেক দোয়া সুরা পড়ে ফুটু দেয়। তো দেওয়ার পরে উনি আমার ওনার সঙ্গে করে মসজিদে নিয়ে যায়, আসর নামাজ ওনারা পড়ে। আমায় মানে উনি হয়তো ব্যাপারটা বুঝতে পারছে, উনি আমায় বসাই রাখে এক জায়গায় মসজিদের ভিতরে। সবাই নামাজ পড়তেছে, আমি দেখতেছি। তো আমার ইচ্ছা করতেছিল যে নামাজটা পড়ে সবাই পড়তেছে, আমি কেন এটা অস্বাভাবিক করতেছি। তা আমার পড়তে ইচ্ছে করতে হলে আমার কোনো উপায় ছিল না, আমি বসে গেছি। উনি নামাজ শেষ করলো, নামাজ শেষ করে আমায় চা খাওয়াইলো, চা টা খাওয়াই নিয়ে আসলো বাড়িতে। নিয়ে আসার পথে আমার নিজের ছোট বোন নেই, আমার এলাকায় এক ছোট বোন আছে, ও আমার জড়াই ধরে কাঁদলো রাস্তায়। আমি সব দেখতে পাচ্ছি, মানে তারপরে আমি ফিরে আসলাম বাড়িতে। তারপরের দিন সকালে আমার বড় বোন আমায় গ্রামের এক মহিলার কাছে, উনি কবিরাজ, ওনার কাছে নিয়ে গেছে। তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, রাস্তায় আমায় নাস্তা খাওয়াইছে। তো ভ্যানে করে নিয়ে যাওয়ার পরে ওই গ্রাম্য মহিলা, তো বাড়িতে যেয়ে দেখি যে ওনার বাড়িতে অনেক ভিড়। তো বুঝলাম যে হয়তো এরাও কোনো না কোনো একটা
সমস্যা নিয়ে আসছে হয়তো।
তো
আমার আমার বড় বোন ওনাকে সমস্যা মানে কি কি বললো আমি ঠিক জানি না কি কি বলছে, তো মহিলা পরের দিন আসতে বলছে, আমার নিয়ে আসলো আবার বাড়িতে আমার, তো প্রচুর লোক মানে শত শত লোক এসে আমার দেখতেছিল, আমিও সবার দিকে তাকিয়েছিলাম, সবাই আমার কথা জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোর কি হয়েছে, আমি কিছুই বলতে পারছিলাম, কিন্তু আমার ভিতরটা বলতেছিল না কিছু হয়নি আমি ঠিক আছি। তো পরের দিন আবার আমায় যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এর মধ্যে আরো বেশ কিছু জিনিস কালেক্ট করছে, সেটা হচ্ছে যে বড়শি, তারপরে আপনার হচ্ছে সরিষা, তারপরে হচ্ছে ওই যে দিয়া, এরকম বেশ কিছু জিনিস, তারপর কচু, যে আমাদের স্থানীয়টাকে বলে মানা কচুটা, শুদ্ধ নাম জানি না, তো এগুলো কালেক্ট করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই মহিলা সকালে আমায় বসায়, একদম অনেক ভোরে কিন্তু নিয়ে যায় আমায়, ওনার ঘরের বারান্দায় বসায়, বসানোর পরে সামনে ওই যে দুপাশে দুইটা দিয়া জ্বালায়, এবং সামনে একটা মানে আপনার রেডিমেড উনুনগুলো গ্রাম থাকে, ওগুলোর মধ্যে সরিষার তেল দিয়ে ওই সরিষা ভাজে, সরিষা ভাজে, সেটা হচ্ছে কচুর কচুর ইয়াটা দিয়ে, তো ভাজতেছে আর ওই বোতলের মধ্যে পানি, পানি ফু দিচ্ছে, এবং শেষ পর্যন্ত মানে আমার কিছুক্ষণ পরে আমার এই এই কনিষ্ঠ অঙ্গুলি থেকে বা হাতের কয়েক ফোঁটা রক্ত নিল।
আচ্ছা,
রক্ত নেওয়ার পরে আমার বললো যে আমার হাতটা নিয়ে ওই দিয়ার আগুনের উপরে দিল, আঙুলটা, আঙুলটা আমি আঙুলের উপর দিয়ে আছে, আছি আছি আছি, উনি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, মানে উনি পড়তেছে ওনার মন্ত্র বা এই যেহেতু কিছু একটা, তো আমি দিয়ে আসে আছি, আমি সরাচ্ছি না, আমি বুঝতেছি আমার আঙুলটা পুড়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছি আমি, কিন্তু আমি সরাতে পারছি না, এরকম একটা অবস্থা। তো তারপর আমার কিছুক্ষণ পরে উনি মানে বিষয়টা লক্ষ্য করে উনি সরাই দিস, তো বেশ কিছুক্ষণ উনি ওনার কাজ টাজ করে পানি একটা কি তৈরি করলো, ওনার মন্ত্রপুত যেটাই বলি আমি, তো করার পরে পানিটা এবার হাতে নিয়ে আমার মুখে মানে ওনার আমার মনে হয় উনি সর্বোচ্চ শক্তি দিয়ে আমার মুখে পানিটা ছিটাই মারছে, মানে পানি ছিটানোর পরে আমার নাম ধরে ডাকছে, আমার নাম ধরে ডাকছে, এবং তার মানে নাম আমার পানিটা মানে মুখ থেকে হয়তো পড়ে গেছে, উনি নাম ধরে চিৎকার করে ডাকছে, আমি তখনই কথা বলে উঠছি কি হয়েছে,
এই প্রথম আপনি কথা বলছেন?
হ্যাঁ, তিন দিন পরে আমি প্রথম কথা বলছি। তারপরে তো মানে সবাই অবাক, আমার বড় বোন তো আমার জয় ধরে কান্নাকাটি করতেছে মানে খুশিতে, আমি মানে তখন বুঝলাম যে না আমি ঠিক হচ্ছি বা আমি আমি যে চেঞ্জ হয়ে গেছি আমি নিজে বুঝতে পারছিলাম। তারপরে ওনার মানে ওই মহিলার মানে বর্ণনা অনুযায়ী উনি যে বর্ণনা দিছে যে আপনাকে এই লোক এইরকম করছে, ওনার এইরকম চেহারা, এই চেহারাগুলোর সঙ্গে ওই মেয়ের যে যার সঙ্গে রিলেশন ছিল তার চাহাটা সম্পূর্ণ মিল আছে, সেই জন্য আমি বলছি যে উনি আমায় করেছে। তো তারপরে ওই মহিলার পরামর্শ অনুযায়ী বেশ কিছু জায়গা থেকে আমরা তাবিজ তুলছি, সেটা হচ্ছে যে একটা হচ্ছে আমার বাড়ি থেকে মাঠ, মাঠ পার হয়ে যে নদী যাই, ওখানে মাঝখানে একটা কিন্তু রাস্তা আছে, দুইটা রাস্তা ভাগ হয়ে গেছে, ওটাকে বলে মানে দুইটা রাস্তা ডিভাইডেড যেখানে হয় ওটি, ওইখানে ওইখান থেকে একটা অনেক বড় ওটা হচ্ছে আপনার খুব মানে গরুর যে ইয়াগুলো কারে খুব নাকি জানি বলে এটা, ওটা একটা তোলা হয়েছে। তারপর হচ্ছে ওই নদীর পাড়ে যেখানে আমি যাই বসি, ওর মাথায় একটা তাবিজ ছিল, ওটা আমি আমি নিজেই পেরে আনছি পরে, মানে এরকম বেশ কিছু তাবিজ পাইছি। আমি আমি যেখানে ঘরে ঘুমাইতে, আমার তো সাদা কাঁচা বাড়ি ছিল, তো বাড়ির পিছনে ঠিক আমার আমার মাথার পিছনেই পিছনেই একটা তাবিজ মানে তোলা হয়েছে ওই মহিলার, মানে উনি এসে এসে উনি ঠিকানা বলছে যে এখানে পাবেন, আমরা দেখছি যে হ্যাঁ ওখান থেকে তুলছি। তারপরে তো আমি একদম সুস্থ হয়ে যাই, তারপর ওই ঢাকা চলে আসি আর যাইনি।
ওকে, কেন কেন যান না আপনি, যান না কেন, মানে ওখানে গেলে কি আবার সবকিছু মনে পড়ে?
হ্যাঁ মনে পড়ে, এইরকম একটা মানে ভাল লাগে না, অনেক কিছু মনে পড়ে
না। শারীরিক ভাবে কোনো অসুবিধা ফিল করেন ওখানে গেলে?
এখন পর্যন্ত বুঝতে পারছি না, যদি যাই তাহলে বলতে পারবো।
আচ্ছা, তারপরে তো আপনি আর জানি না, আপনি আর জান নাই, এবং এই কারণেই আপনি জান নাই, তার মানে আপনি ওই সময় আপনি নিজের মধ্যে একদমই ছিলেন না?
না, নিজের মধ্যে একদমই ছিলাম না।
এবং ওই সময় যদি আসলে কোনো আপনি যদি বাড়ির বাইরে থাকতেন বা মনে করেন যে আপনি অপরিচিত কোনো জায়গায় থাকতেন, তাহলে যে কোনো মানুষ যে কোনো কিছু ভাবে আপনাকে যে কোনো কাজ করে নিতে পারতো?
হ্যাঁ, হয়তো
পারতো, এবং আপনি আপনার উপরে কোনো কন্ট্রোল?
না, আমার নিজের উপর কোনো কন্ট্রোল ছিল না।
ওকে,
এর সঙ্গে একটা ঘটনা রিলেটেড আছে, 2 মিনিট, সেটা হচ্ছে যে আমার যে দুলা ভাই উনি আবার অনেক মানে আমার বোনের জন্য বিয়ে হয়, তো উনি বলতো যে আমার সঙ্গে ওনার সঙ্গে নাকি জিন ছিল, এই ছিল সেই ছিল, উনি বলতো, কিন্তু আমার ভাগ্নি 1 বছর পরে হয়তো হওয়ার পরে উনি ওসব থেকে বেরিয়ে আসে, মানে সংশয়ের কথা চিন্তা করে। তো আমার এই ঘটনার পর উনি আবার খুব ক্ষিপ্ত হয়ে যায় যে আমি আমার এই দিনকে হাজির করবো, দেখি কি হয়েছে। তো ওই সময় ছিল কোরবানি ঈদ, আমি আপনাকে বলছিলাম যে ঠিক এই ধরনের একটা সময় এই ঘটনাটা ঘটছে। তারপর অক্টোবর মাস কয়েকদিন পরে আমার বার্থডে ছিল, এই জন্য আমার খেয়াল আছে বেশি করে। তো কোরবানি ঈদের আমার দুলাভাই ওবার কোরবানির নাম দেয়নি আর কি, ভাগ বাটোয়ারা করে গরু। তো জিন নাকি গরু হলে আসে না এরকম। কোরবানি ঈদের রাতে আমি ওনাদের বাড়িতে ছিলাম। তো তারপরের দিন সম্ভবত মঙ্গলবার ছিল, মঙ্গলবার কি শনিবার এরকম দুটো একটা হবে। তো ঘর একদম মুছে আগরবাতি জ্বালে সুদ দুলে সন্ধ্যা থেকে রাখে। রাখানোর পরে মানে অনেক রাত্রে আমার বলে যে আজকে কিন্তু মানে আমি তাকে স্মরণ করছি, উনি তো অনেকদিন আগে চলে গেছে বিদায় নিয়ে, স্মরণ করছি হয়তো বা আসবে, ঠিক আছে, তো ভয় পাবি না আর উপরে তাকাবি না, ঠিক আছে। আমি বলি ঠিক আছে আমি ভয় পাবো না, ভয় পাওয়ার কোনো প্রশ্নই আছে না, উপরে তাকাবো না। তো উত্তেজনা আমার ঘুম আসতেছিল, আমি চুপচাপ শুয়েছিলাম। তো মানে হয় না হয় না, অনেক রাত্রে আনুমানিক তিনটা সাড়ে তিনটা তো হবেই। হঠাৎ করে আমি ঘোড়ার শব্দ শুনতেছি, মানে ঘোড়ার যে শব্দ একটা আছে সেই রকম শুনতে শুনতে মানে হঠাৎ ঘরের চালে একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে ঘরটা কিছুক্ষণের জন্য মানে কিছুটা হলো আলোকিত হয়েছিল। হওয়ার পরে আমার মানে দুলাভাই কিন্তু পড়াশোনা খুব একটা এবং গ্রামের অতি সাধারণ মানুষ, মানে হালকা হিসাবে যে অন্য কিছু বোঝে না এরকম, সে আজ মানে অটোমেটিক সে উর্দুতে কথা বলতেছে, উর্দু মানে অন্য একটা ভাষা, ঠিক আছে। আমি তো অবাক, এটা কি? এবং আরেকটা অন্য একটা ভয়েস আমি শুনতেছি, কিন্তু সেই ভয়েসটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না, কিন্তু কিছু একটা গুনগুন শব্দ আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে। এই কয়েক মিনিট তারপর আবার সব থেকে আমার দুলাভাই নাই ঘুমিয়ে গেছে, ঠিক আছে। আমার বোন টের পাইছে, টের পাওয়ার পরে আমার বোন ওনাকে ডাকে, ডাকার পরে উনি বলে যে না উনি আর আসবেন, উনি ওনার কারণ শিষ্যকে ছোটকে পাঠাইছে যে উনি যে ওনাকে স্মরণ করতে আর বাধা করছে, ওনার আসবেন এই।
ওকে, ভূত FM, the night comes alive with Gramophone.
সময় কিভাবে চলে গেল এবং সময় আসলে এইভাবেই চলে যায়, এবং আপনাদের সাথে কথা বলা বা SMS পড়া বা আপনাদের সাথে আলাদাভাবে কথা বলার সময়ও পাওয়া গেল না। এতক্ষণ ধরে আমরা চমৎকার সব এপিসোড শুনে চমৎকার সব ঘটনা শুনছিলাম, এবং আশা করছি যে ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লেগেছে, আপনাদের মনে অনেক নাড়া দিয়েছে, এবং আপনারা চাইলে ভবিষ্যতে আমরা আবারও এরকম ঘটনা নিয়ে ফিরে আসবো। আজকের মতো এখানেই শেষ করতে চাই। যাবার আগে বলে যেতে চাই যে আপনারা আমাদের ইমেইল করুন, ঘটনা পাঠিয়ে দিন আপনাদের, এবং ঘটনা পাঠাতে যেটা করতে হবে মোবাইলের না মোবাইল না আমাদেরকে আমাদেরকে ইমেইল করতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutasamadhurbhutti.fm which is bhutasamadhurbhutti@radioafoi.fm। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তিতে থাকবেন। টাটা।